এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভূত ডট কম এর 91তম পর্বে। এবং এই 91তম পর্ব আপনাদের সাথে খুব জমজমাট হয়ে উঠবে সেই বিশ্বাস আমি করি এবং সেই বিশ্বাস আমার আছে। যদি এতটুকু ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগানোটাই আমাদের কিন্তু মূল কাজ। কিভাবে আমাদেরকে লিখবেন, আমাদের যদি আপনারা লিখতে চান তাহলে আমাদের SMS করতে পারবেন না আপনি, কিন্তু কমেন্ট করতে পারবেন। এখন কমেন্টের সিস্টেমটাই মুখ্য এবং আমাদের ফেসবুকে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের সেই সাথে সাজির মিউজিক অ্যাপেও আপনারা কমেন্ট করতে পারেন। আমি খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, কারণ মানে আমি খুবই কনফিউজ, কারণ কেউ কেউ সবাই বলছেন যে সাউন্ড আছে, এখানে রাব্বিও বলছেন সাউন্ড আছে, কিন্তু আবার আপনাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন সাউন্ড নাই, এবং আমরা স্বাধীন মিউজিক অ্যাপ থেকে আমাদের জানালো যে সাউন্ড আছে। আসলে ঠিক আপনি বুঝতে পারছি না যে কি অবস্থা, কেন সাউন্ড নাই, আপনাদের ইন্টারনেট চেক করবেন প্লিজ। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, এবং আমি একটু জানি যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অডিও ক্লিপ আমরা প্রত্যাশা করি, আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণের আমি প্রত্যাশা করি। আপনারা আমাকে প্রতি সপ্তাহে দারুণ দারুণ ঘটনা তো পাঠাবেনই, অডিও ক্লিপ পাঠাবেন প্রচুর পরিমাণে, এবং অডিও ক্লিপ আমি খুব কম পাচ্ছি ইদানিং, যার জন্য আই এম আপডেট টু ওয়ারিড। কারণ সবাই যদি লেখেন এবং সবাই যদি মনে করেন যে আপনার ঘটনাটি পড়া হবে, সেখানে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অডিও ক্লিপ যারা পাঠাবেন তাদের জন্য ব্যাপারটা খুব ইজি, তো আমার সমান সমান থাকা উচিত। আপনি যদি আজকে মনে করেন যে একটা অডিও ক্লিপ পাঠালেন, তো নেক্সট উইকে আপনি এটা লিখেও পাঠাতে পারেন। আর আরেকটা জিনিস বলবো, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস তো আপনারা জানেন, www.facebook.com/russell.shadin। আমি শুধুমাত্র বলবো যারা আমাদের পেজে রয়েছেন এবং যারা আমাদের গ্রুপে রয়েছেন তাদের সবাইকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট আপনার ফেসবুক পেজের একজনকে ইনভাইট করুন, সো দ্যাট হি ক্যান অর শি ক্যান নো যে কোথায় শোটা হচ্ছে। আমি অনেকের কাছে, আমি যে হ্যালোইনে কয়েকটা শো করলাম ঢাকাতেই দুটো হোটেলে, এবং আমি যখন শোগুলো করতে গেলাম তখন আমি দেখলাম যে সবাই দে আর স্টিল ক্রেজি বাট দে ডোন্ট নো যে কোথায় শো হয়, অনেক এরকম আছে। এবং আমি সেই জন্যই বলছি যে লেট দেম নো যে কোথায় শোটা হচ্ছে। এটা এটা হচ্ছে আমাদের যেহেতু একটা শো খুবই পপুলার, সুতরাং সবাই হয়তো জানেও না যে আমি কোথায় শো করছি। তো এইটাতে আমি যেটা যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের জানানোর সবচেয়ে সহজ উপায়, আমাকে সাহায্য করার সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজে আপনার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করুন এবং আপনার ফ্রেন্ডদেরকে ওই পেজ সম্পর্কে জানান। ইনভাইট করলে আপনি যদি আপনার টাইম লাইনের 100 জনকে যদি ইনভাইট করেন অ্যাটলিস্ট, সেখান থেকে যদি 10 জনও যদি আপনাকে রেসপন্স করে, দে উইল নো অ্যাবাউট দ্য শো, এবং আমি সেই ক্ষেত্রে অনেক মানুষ পেয়ে যাব। তো আমার জানানোটাই জরুরি মনে করছি, তারপরে যদি ভালো না লাগে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না, এটা আমার মানে কী বলবো যে সফলতা বা ব্যর্থতা দুটোই হতে পারে। বাট আমি অ্যাটলিস্ট সবাইকে জানাতে চাই, সেই সহযোগিতাটা আমাকে করবেন সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের প্রথম ঘটনায় যাচ্ছি। প্রথম ঘটনাটি আমি পড়ে শোনাবো, বাট ইটস নট আ লং স্টোরি, লং স্টোরিটা একটু পরে শুনবেন আপনারা। আপাতত এই স্টোরিটা শুনেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে তাও আমাকে জানাবেন, যদি ভালো লাগে তাও আমাদেরকে জানাবেন। দীপ্তর একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, দীপ্তর একটা ঘটনা আমি পড়তে চাই, এবং এর পরে যে ঘটনাটা আসবে সেটা লম্বা একটা ঘটনা, তবে তার আগে আরও একজন লিসনারের ঘটনা আমরা প্লে করবো। তো চলে যাই আমাদের প্রথম ঘটনায়।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। ভূত ডট কমে আমরা সচরাচর যে ধরনের ঘটনা শুনে থাকি তার কেন্দ্রবিন্দুতে থাকে কোনো ব্যক্তি বা তার পরিবার, কিন্তু ঘটনার মূল নায়ক যদি হয় একটি বাড়ি তাহলে কেমন হয় বলুন তো? আজ শেয়ার করছি একটি বাড়ি এবং একে ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। বলছিলাম দীপ্তো সিলেট থেকে, প্রথমে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ভূত ডট কম এর একজন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে নির্বাচিত করার জন্য, সেই সাথে ধন্যবাদ রইল বিভিন্ন পর্বে আমার পাঠানো চারটি ইমেল পড়ে শোনানোর জন্য। রাসেল ভাই, আপনি আমাকে জানিয়েছিলেন হ্যালোইন এপিসোডের জন্য একটি ঘটনা সংগ্রহ করে পাঠানোর জন্য, তাই লিখতে বসে গেলাম। ভালো লাগলে ভূত ডট কম এর শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি হ্যালোইনে পারিনি, কিন্তু হ্যালোইনে আমাদের যে স্টোরি সেই সময়টা একেবারেই আমি পাইনি দীপ্তর এই ঘটনাটি শোনানোর মতন, কিন্তু এখন শোনাচ্ছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি। জীবনে পার হয়েছে 18টি বসন্ত। 18 বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুর পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি। এই সুন্দর চিমচাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না, এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম। এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে। এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম, নিজের মতো করেই লিখলাম। ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্জনা করবেন। যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল, আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত 600 জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত। পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওত পেতে থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে। তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে, বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায়। ঘটনা এক, প্রায় 6 মাস পর ওই বাড়িটির ঠিক পাশের টিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন। তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকতো। অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায়। বাড়ি পুরোপুরো রেডি, শুধু রং বাকি। বাড়ি রং করতে মাত্র 2 জন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল। একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাবার ইচ্ছে হলো। সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা না নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা, পাশের জন নেই। সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়, গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি ছাদের এক প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে। ঘটনা দুই, পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে। তাদের 2 ছেলে, বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসত এবং বাড়িতে 3-4টি পোষা বেড়াল ছিল। একদিন ওই বেড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাভঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। সে কেবল এক মুহূর্তের জন্য, এক মুহূর্ত পরে সব থেমে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে সারি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই। শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে। অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে। বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। ঘটনা এক, বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং, এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে। সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং 80 বছরের এক দাদু। এছাড়াও এক যুবক ভৃত্য ছিল, যার কাজ ছিল সর্বক্ষণ বৃদ্ধের খেয়াল ও যত্ন রাখা। বৃদ্ধটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফন্দি আঁটছিল। কিছুদিন পর ভৃত্য একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে, কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে। তারাও ছেলেটিকে ধাওয়া করে। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষ মেষ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলগালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন ভৃত্যটির মৃতদেহ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে, একটুও রক্ত নেই, শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না। ঘটনা 4, এক সময় আমাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে। পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক। তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ, ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয়, তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করলো। হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বীভৎস রকমের চিৎকার শুরু করলো। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে। সেই বাড়িওয়ালা খুব ভয় পান, কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি। তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না। কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইলো কিন্তু পারলো না। বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা ঝাপটা থাকে এবং মারা যায়, ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন, তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের ওপরে পড়লো, যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান। তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা। ঘটনা 5, আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি। জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করলো সে নাকি সব থেকে সাহসী। তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল। সাগর বলল সে নাকি ভূতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল। সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো। সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায়, কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই। সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী, কিন্তু সাগর গো ধরে রইল ওই বাড়িতে সে যাবেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়িটির দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে। বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো। ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে। সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো। সকলে ওই ভূতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের ওপাস থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো। বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো। সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে। ঘটনা ৬। এক বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন। রাঙামাটি থেকে একজন মহিলা অঘরী তান্ত্রিককে নিয়ে আসা হয়। তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন। পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন। অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল ৮টায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান। পরদিন ৮টা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য। তান্ত্রিক এলেন। তিনি বললেন, তোমাদের পাড়ার ওই বাড়ি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয়, কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে। এরা কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে, এমনকি মেরেও ফেলতে পারে। যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে। সে ছাদ থেকে লাফ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা জিনকে পা দিয়ে পিষে ফেলে। সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। তেমনি বিড়ালগুলোও সেখানে জিনকে আছড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল, সেই জন্য বিড়ালদের সাথে ওই দুর্গতি হয়। একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার, আর এখানে তো ৫০টিরও বেশি শক্তিশালী জিন। যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি, কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা। কাজেই আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো। কেউ আর কোনোদিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না। যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক, তাহলেই সবার মঙ্গল। এই বলে সেই অঘরীতান্ত্রিক চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে। দীর্ঘ ২১ বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি। এই ছিল আমার হ্যালোইন স্পেশাল পর্ব উপলক্ষে ঘটনা। রাসেল ভাই, বাড়িটি আমাদের পাড়াতেই। আপনি যদি চান নিশ্চয়ই বাড়িটির ছবি তুলে আপনাকে পাঠাতে পারি, ভূত.com এর শ্রোতা বন্ধুদের দেখাতে পারি। আশা করি ঘটনাটি আপনার ভালো লেগেছে। ঘটনা সিলেক্টেড হলে জানানোর অনুরোধ রইল। সবার কাছে দোয়া ও আশিস চাচ্ছি, কারণ আর এক মাস পর আমার HSC পরীক্ষা শুরু হবে। যদি বেঁচে থাকি তবে অবশ্যই পরীক্ষার পর আবার নতুন ঘটনা সংগ্রহ করে পাঠাবো, সেই আশ্বাস দিয়েই শেষ করছি। ভালো থাকুন রাসেল ভাই, ভালো থাকুন ভূত.com এর সকল শ্রোতারা, সবাই নিরাপদে থাকুন। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত সিলেট, তারপর তিনি তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। আমি বলবো যে এটা আসলে একটা হন্টেড বাড়িকে নিয়ে ঘটনা, এবং হন্টেড হাউসের ব্যাপারটা আমরা অনেকেই জানি, এবং সেই হন্টেড হাউসে ৫০টির অধিক যদি জিন থাকে তাহলে সেটা তো অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার। এবং সেই বাড়ি থেকে আমরা সেই বাড়িতে তো আর ঢুকতে পারবো না, সেই বাড়ির আশেপাশে থেকে হয়তো আমরা একটা ভূত.com এর শো চাইলে করতেও পারি, যদি আপনারা চান, যদি আপনারা রাজি থাকেন। এবং কে কে সেই বাড়ির সামনে যে ভূত.com এর শো যদি করি তাহলে যেতে রাজি আছেন সেটাও আমাকে জানাবেন। আমরা আশা করি এরকম কিছু একটা প্ল্যান করে ফেলতেও পারি। আর আপনারা যা আমাদেরকে লিখে পাঠাবেন ঘটনা অথবা অডিও ক্লিপ পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhut.com@gmail.com, আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/rasel.shadhin, এবং আমি দীপ্তকে অনুরোধ করব আপনি ওই বাড়িটির ছবি পাঠিয়ে দিন। আমি বিশ্বাস করি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বাড়িটির ছবি দেখার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের যে ফেসবুক পেজ, সেই পেজেও আপনারা সবাই লিখছেন এবং আপনারা সবাই আমাদের যে আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টের নিচে লিখছেন। এবং সবার কাছে হ্যালোইন এপিসোড ভালো লেগেছে, তাই বলে কি পরের এপিসোডগুলো ভালো।
Spirit, be here with me. Get to me.
Booth.com. The fear returns with Russell.
Hello, Russell. Hi. সুহাগ চক্রবর্তী ওয়ান্স এগেইন ফ্রম যশোর। আজকে আমি নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। গত 88তম পর্বে আপনি আমার যে ঘটনাটি শেয়ার করেছিলেন, ওটা আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আসলে আমাদের সাথে বা আমার আশপাশে পরিচিত মানুষের সাথে বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। আসলে কোনো ঘটনাতেই রং চং বা মিথ্যা করে বলার কিছু নাই, প্রতিটি ঘটনাই আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তো আমি এই ঘটনাটি শুরু করি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগাংয়ে। তো বিভিন্ন সময় আমার চিটাগাং, ঢাকা, যশোর সব সময় যাতায়াত করা দরকার হয়। আমার ঢাকাতে অফিস আছে, তো সেক্ষেত্রে আমার সব সময় লংয়ে যাতায়াতটা খুব বেশি হয়। তো এই ঘটনাটি চিটাগাং থেকে ফিরে আসার সময়, ঢাকাতে ফিরে আসার সময় রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ছিল 2020 সালে বর্ষাকালে ঘটনা। তো চিটাগাং থেকে আমি যশোরের গাড়িতে করে যশোরে আসব। সাধারণত গাড়িটি ছিল সন্ধ্যা 7টার সময়। তো চিটাগাং থেকে যশোরে আসতে গাড়ি অ্যাভারেজ 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এমন সময় লাগে। তো তেমন একটা প্রস্তুতি নিয়েই সাধারণত আমি বের হই, কারণ আমি নিয়মিত এই রোডগুলোতে যাতায়াত করি। তো চিটাগাং রোড নিয়ে অনেক সময় বিভিন্ন ঘটনা এরোর কাছে শোনা যায়। তো সেইবারই আমার প্রথম একটা ঘটনা এক্সপিরিয়েন্স হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স হয় আর কি। তো সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি। আমি যেদিন বের হয়েছিলাম ওখান থেকে, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পাশাপাশি অনেক ঝোড়ো বাতাস ছিল। তো সেই ক্ষেত্রে গাড়ির স্পিড, আমি যে গাড়িতে আসছিলাম গাড়ির নাম আমি বলতে চাচ্ছি না, আমি যে বাসে আসছিলাম আমি ছিলাম ড্রাইভারের পিছের সিটে। ড্রাইভারের মাঝখানে একটা গ্রিল থাকে, তার পিছের সিটে আমি ছিলাম জানালার পাশে। তো বিভিন্ন সময় ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল রাস্তায় কেমন সমস্যা হয় ইত্যাদি বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে। বলতে বলতে ড্রাইভার বলছিল যে বর্তমানে ডাকাতির প্রবণতা অনেক বেশি হয়েছে বা অনেক কিছু অনেক সময় দেখা যায়, তারা লংয়ে এই রোডগুলোয় গাড়ি চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। হতে হতে রাত তখন প্রায় 1টার কাছাকাছি, আমরা কুমিল্লা পার হয়ে চলে আসছি, কুমিল্লা দাউদকান্দিতে ঘটনাটি। তো দাউদকান্দিতে আমরা একটা ফাঁকা জায়গায় আসার পরে দেখি আমাদের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেল। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম অ্যাম্বুলেন্স পার হয়ে গেল, অ্যাম্বুলেন্সের ভিতরে সব রকম লাইট টাইট জ্বালানো, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, কিন্তু জাস্ট রোগী একাই আছে। আবার রোগী উঠে বসছে বা হচ্ছে আপনার শুয়ে পড়ছে, এরকম হচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে তাকে, রোগী মনে হচ্ছে না। তো ব্যাপারটা কেমন, আপনি রোডে চলতে গেলে অনেক সময় দেখবেন হাই স্পিডের গাড়িগুলো যখন ওভারটেক করে তখন দুইটা গাড়ির স্পিড যদি বেশি থাকে তখন কিন্তু পাশের গাড়িতে কি হচ্ছে ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, কারণ অনেক দ্রুত কিন্তু সেটি ওভারটেক করে চলে যেতে পারে না। তো আমি জানলার দিকে একটু খেয়াল দিয়ে দেখলাম যে আসলে রোগী উঠছে বসছে, এরকম একটা অবস্থা হচ্ছে। তো কিছু সময় পরে দেখলাম অ্যাম্বুলেন্স আমাদের ওভারটেক করে চলে গেল। আবার 10-15 মিনিট পরে সেম একই অ্যাম্বুলেন্স আবার ওভারটেক করছে আমাদের। তো আমার কেমন একটা মনে হলো যে এই অ্যাম্বুলেন্স তো 10-15 মিনিট আগে আমাদের ওভারটেক করে চলে গেল, তাহলে আবার কোথা থেকে আসলো? আবার সেম রোগী ওঠা বসা করছে, এবং অ্যাম্বুলেন্সে দেখবেন সাধারণত ড্রাইভারের সাথে পাশে একজন হেল্পার থাকে, কিন্তু আসলে ওই গাড়িতে আমি তেমন দেখতে পেলাম না, হয়তো আমি বুঝতে পারিনি এরকম ব্যাপার। তো এইরকম ঘটনাটি পরপর 5 বার ঘটলো। 5 বার দেখলাম অ্যাম্বুলেন্সটি পিছিয়ে পড়ে যায়, আবার আগে ওঠে। পিছিয়ে পড়ে যায় বলতে পিছিয়ে পড়ে যায় না, ওভারটেক করে চলে যায়, আবার পিছিয়ে থেকে আগে ওঠে, এরকম হয়। তো এরকম হতে হতে আমি ড্রাইভারের কাছে সাথে বলছি যে এই রোডে অনেক সময় হন্টেড ঘটনা আমি বিভিন্ন সময় শুনি, তো অ্যাম্বুলেন্স ট্যান্স এগুলো। উনি ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বললো আরে না, আমরা এত বছর গাড়ি চালাচ্ছি, আমাদের সাথে কখনো এরকম ঘটনা হয়নি। এইগুলো আসলে যারা ভয় পায় বা গল্প করতে পছন্দ করে তারা এই জাতীয় কথাগুলো বলে, আসলে এইটা আমরা বিশ্বাস করি না। এখন গাড়িতে আপনি সাধারণত জানেন 3 জন থাকে গাড়ির সাথে, সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার। তো আমি এক পর্যায়ে ড্রাইভারের পাশের সিটে উঠে যাই, বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ আরো বেশি বৃষ্টি শুরু হয়ে গেল এবং বাতাস। সেক্ষেত্রে এমন হলো গাড়ি বেশি স্পিডে আর চালানোই সম্ভব হচ্ছে না, কারণ বেশি সামনে দেখা যাচ্ছে না, বৃষ্টির ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে। এখন যাতে যাতে হঠাৎ তিনি ব্রেক করে গাড়িকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন ড্রাইভার সাহেব। এখন আমি তো ওনার সাথে কথা বলছিলাম, আমি রোডের দিকে খেয়াল করিনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তখন দেখি রোডের মাঝখানে সেই অ্যাম্বুলেন্সটি আড় হয়ে পড়ে আছে এবং অ্যাম্বুলেন্সের গ্লাস ভাঙা, দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্ট করেছে। দেখে ড্রাইভার সাথে সাথে পাশে গাড়িটি সাইড করে দিলেন, এবং ড্রাইভার, সুপারভাইজার আর হেল্পার 3 জনেই আপনার নিচে নেমে গেলেন। আমাদের বললেন আপনারা গাড়িতে থাকেন, আমরা দেখছি, গাড়ির হেডলাইট জ্বলছে, ওনারা গেল। যে ওনারা অনেক খোঁজাখুঁজি করছে, সম্ভবত ওনারা গাড়িতে কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু গাড়ি ঠিক ওই অবস্থায় আছে, একটা হাইয়েস্ট গাড়ি। তো ওনারা অনেক খোঁজাখুঁজি করে প্রায় 2-5 মিনিট 10 মিনিট হয়ে গেল। আর একটা মজার ব্যাপার রাসেল ভাই, ঢাকা চিটাগাং হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলে, একটা লেনে সবসময় জ্যামের মতো পড়ে যায়, গাড়ি প্রচুর ওভারটেক করে। কিন্তু একটা ব্যাপার দেখছিলাম, আমরা তো ঢাকা আসছিলাম, এই লেন দিয়ে আমাদের পাশ থেকে কোনো গাড়ি ওভারটেক করে যাচ্ছে না, কিন্তু আমাদের অপোজিট লেন থেকে ঠিকই চিটাগাং এর দিকে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো অনেক দ্রুত গতিতে পাস হয়ে যাচ্ছে, সেতু দাঁড় করানোর কোনো ওয়ে নাই। তো এইভাবে 2-5 মিনিট ড্রাইভার সুপারভাইজার দেখে হঠাৎ তারা দেখলাম 3 জনে দৌড় দিয়ে গাড়িতে চলে আসলো। এসে ড্রাইভার সাহেব কিছু কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। এখন আমি মনে করলাম হয়তো ডাকাতির কোনো ঘটনা হইতে পারে, এই জন্যই উনি হয়তো ভয়তে এইভাবে ছুটে চলে এসছে। এবং কিছু সময় পরে যে হেল্পার ছিল, ও বসে কেমন ঝিমুনি ঝিমুনি টাইপের একটা কথাবার্তা বলছে বা ঝিমোচ্ছে, এরকম অবস্থা হয়ে গেল। কিছু সময় পরেই দেখি আর হেল্পারের কোনো রেসপন্স নাই। আরও আর একটা মজার ব্যাপার, রাতটা তখন একটু গভীর হয়ে যাওয়ার কারণে, 1 থেকে 1.5টার ভিতরে হওয়ার কারণে গাড়ির বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমায় আছে আর কি। তো ঘুমায় আছে মানে এমন আছে যে তাদের রেসপন্সই নাই, কারোরই অনেক সময় সবাই ঘুমায় থাকলে কেউ না কেউ জেগে থাকে, এরকম ব্যাপার। কিন্তু আমি দেখলাম সামনে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে, আমি, সুপারভাইজার আর ড্রাইভার জেগে আছি, হেল্পার অটোমেটিক ঝিমুনি দিতে দিতে তার আর কোনো রেসপন্স নাই। জাস্ট ওই ঘটনা থেকে কিন্তু 10 মিনিটের মধ্যে এটা ব্যাপার। এইবার সব থেকে মজার ব্যাপারটা হলো, এখানে আমি ড্রাইভারের পাশেই বসে আছি, তখন আর ড্রাইভারের সাথে আমি কোনো কথা বলছি না। হঠাৎ ড্রাইভার কেমন মাথা ঝাড়া দিয়ে উঠল, উঠে আমার আর সুপারভাইজারের দিকে তাকিয়ে বলছে, তোরা তো আজকে শেষ, আজ তো তোরা আর যেতে পারবি না, তোদের আজকেই এখানে শেষ জীবন, এবং আমার সাথে তোদের সবাইকে যেতে হবে বলেই উনি মানে স্টিয়ারিং হুইলের পরে মাথা দিয়ে ঠিক যেভাবে মানে আপনার হেল্পার যেভাবে পড়ে আছে ঝিমুনি দিতে জোরে, ধরেন মৃগী রুগীরা যেভাবে কাঁপে ওইভাবে কাঁপতে কাঁপতে উনি সেন্সলেস। মানে এই জিনিসটা দেখে আমরা কোনোভাবে নিতে পারছিলাম না। তখন ধরেন গাড়ি যেহেতু ওখান থেকে ভয় পেয়ে ওরা চলে আসছে, তখন গাড়ির স্পিড কিন্তু হয়ে গেছিল 100 আপ। এখন এই অবস্থাতে যদি আপনার ড্রাইভার সাহেব ঝিমুনি দিতে দিতে পড়ে যায়, তখন কি অবস্থা হতে পারে একবার একটু চিন্তা করেন। গাড়ির প্রত্যেক সিটে যাত্রী আছে। এখন এক্ষেত্রে আসল ভয় হলো আমার টুকটাক ছোট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে, ছোট গাড়ি বলতে বলি প্রাইভেট মাইক্রো। আমি কখনো আপনার হচ্ছে বড় গাড়ি বাস ট্রাক রিলেটেড কোনো গাড়ি আর কি আমি চালাইনি কখনো। তো দেখি গাড়ি এমন ভাবে টার্ন করেছে, মানে গাড়ি কিন্তু একদম সরাসরি আপনার রাস্তার সাইডে গাছ দিকে টার্ন করে যায়নি, গাড়ি সোজা চলছে, কিন্তু চলতে চলতে গাড়ি টার্ন হয়ে যাচ্ছে সোজাসুজি, একদম একটা বড় গাছ রাস্তার সাইডে সেদিকে টার্ন হয়ে যাচ্ছে। এখন আমি যদি আপনার হুইল ঘুরাইয়ে উল্টো পাশে আপনার গাড়িটা টার্ন করার চেষ্টা করছি সাইডে বসে, কোনোভাবেই পাচ্ছি না। তখন পাশে যে সুপারভাইজার ছিল উনি আমাকে বলছে, ভাই আপনি কি চালাতে পারেন? আমি বলছি না ভাই আমি বড় গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি হয়তো থামাতে পারবো গাড়িটা। এখন সুপারভাইজার মানে গায়ে যত জোর ছিল সেই জোর দিয়ে টান দিয়ে ড্রাইভারকে ওখান থেকে সরিয়ে দিলেন। দেওয়ার পরে আমি স্টিয়ারিং হুইল যতটা সম্ভব হয় আর কি ততটা গায়ের বল দিয়ে আমি অপোজিট পাশে কাটানোর চেষ্টা করলাম, গাড়ি একটু সোজা হলো। সোজা হওয়ার পরে একটা অবাক করা ব্যাপার ভাই, আপনি হয়তো জানবেন অ্যাক্সিলেটর পা দিয়ে যদি প্রেস করে রাখা হয় তখন দেখবেন যে অ্যাক্সিলেটর ডেবে থাকে, তার মানে আপনার গাড়িটা অ্যাক্সিলেটর হয়ে আছে। ওটা ছেড়ে দিলে আপনার আবার উঠে যায়, তখন গাড়ির স্পিড কমে যায়। আমি অ্যাক্সিলেটারে পা দিয়ে দেখি অ্যাক্সিলেটর অলরেডি ডেবে আছে, কিন্তু ওইটা কোনোভাবে আর উঠছে না, এমনকি হাত দিয়ে টান দিলেও মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিলেটার উঠছে না, পাশাপাশি গাড়ির স্পিড কমছে না। তো এখন আমি তো আসলে বেশিরভাগ অটো গাড়িতে সিস্টেমগুলো জানি, ওইটার ব্যাপারে আমি তেমন একটা বুঝতে পারছিলাম না। তারপরও সেক্ষেত্রে কি করলাম, আপনার ক্লাচ একদম ফুল ক্লাচ চেপে ধরলাম। ফুল চেপে ধরার ফলে কি হলো, আর ব্রেক চেপে ধরলাম। সেক্ষেত্রে আপনার গাড়ি নিউট্রাল হয়ে আস্তে 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 কিছু দূর দিয়ে গাড়ি রাস্তার পরেই থেমে গেল। এখন গাড়ি তো ওখানে থেমে গেল ফাঁকা রাস্তার ভিতরে, তখন দেখি আমাদের আশপাশ দিয়ে কিছু গাড়ি ক্রস করে যাওয়া শুরু হয়েছে আর কি। তো এরপরেও আরো কিছু চমক ছিল আমাদের জন্য। সুপারভাইজার কন্ট্যাক্ট করা শুরু করছিল, কুমিল্লাতে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ওই গাড়ির আরো অনেক গাড়ি এসে দাঁড়ায়, ওখানে ওদের অফিসিয়াল কিছু লোক আছে, ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। কন্ট্যাক্ট করতে করতে ছোট বাচ্চা মেয়েটি এবার হাসা শুরু করলো, হাসা শুরু করে বলছে, তোরা কি মনে করেছিস এখান থেকে বেঁচে যেতে পারবি? কোনোভাবেই তোরা এখান থেকে যেতে পারবি না, আজকে তোরা এখানে শেষ বলে সেম ভাবে বাচ্চা মেয়েটিও এরকম ঝিমুনি দিতে দিতে ও ওখানে সেন্সলেস। এখন গাড়িতে জেগে থাকার মধ্যে আমি আর সুপারভাইজার ভাই দুজনে আমরা আসলে বুঝতে পারছি না যে ঘটনাটি কি হতে পারে। তো আমরা গাড়ি থেকে নিচে নেমে গিয়ে দাঁড়ালাম। তারপরে সুপারভাইজার ভাই আবার ওখানে আমাদের অফিসে ফোন করার কিছু সময়ের মধ্যে ওখানে আপনার একটা প্রাইভেট কারে অফিস থেকে কয়েকজন চলে আসলো, সাথে একজন ড্রাইভার ছিল। এক্ষেত্রে আমাদের গাড়ির সুপারভাইজার সাহেব হলো হেল্পার, আর ড্রাইভারকে ওই গাড়িতে উঠিয়ে দিলেন। ওখান থেকে ওই ড্রাইভার আমাদের গাড়িটি ঢাকা পর্যন্ত চালিয়ে নিয়ে আসলেন। পরবর্তীতে আমি ওই সুপারভাইজার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে আসছিলাম, পরে আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে আসলে ভাই ঘটনাটি কি হয়েছে। তখন উনি আমাকে বলল যে ওনাদের সাথে সাথে ওখান থেকে কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে একজন হুজুরদের দিয়ে আর কি ওনারা দেখানো হয়েছিল। আসলে ব্যাপারটা অনেকটা প্যারানর্মাল মনে হচ্ছিল, এই জন্য সাথে সাথে ওনারা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলেন। হুজুর ঝাড়ফুঁক করে দেওয়ার পরে বলল যে আসলে যে অ্যাম্বুলেন্সটা দিয়ে আমরা মূলত অ্যাম্বুলেন্স দেখি ওখানে ডাউন দিয়েছি, ওখানে আমাদের ডাউন দিয়ে গাড়িটা দাঁড় করানো উচিত হয়নি, কারণ ওখানেই হলো কিছু জিনের বধ, জিনের উপস্থিতি ছিল যারা চাচ্ছিল যে আমাদের ওখানে মেরে ফেলার জন্য এবং সম্পূর্ণ গাড়ির যাত্রীকে মেরে ফেলার জন্য। তাদের হয়তো কোনো একটা ক্ষতি হয়েছিল গাড়ির মাধ্যমে কখনো, তো তারা বেশিরভাগ সময় একটা নির্দিষ্ট দিনে চেষ্টা করে যে ওখান থেকে গাড়ি পাস হয়ে যাওয়ার সময় এইভাবে ড্রাইভারদের বিভ্রান্ত করতে এবং তাদের মেরে ফেলার জন্য। তো ব্যাপারটা শুনে আমার কেমন একটা লাগছিল, যদিও পরবর্তীতে আবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করার পরে, কিন্তু যখনই ওই জায়গা ক্রস করি তখন আসলে আর কি নিজের মধ্যে সেই এক বছর আগে সেই ঘটনাটা নিজের মনের মধ্যে চলে আসে, তখন নিজেরও একটু কেমন লাগে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটি, যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আশা করি এর পরে আমি আরও কিছু আমার নিজের ঘটনা আপনার সাথে শেয়ার করব। ভালো থাকবেন সব সময় এবং ভালো রাখবেন সবাইকে, ধন্যবাদ।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আরেক নাম ভূত.com এবং আমি রাসেল আছি সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যদি এতটুকু ভালো লাগা আপনাদের দিতে পারি, এতটুকু ভালো লাগা আপনাদের উপহার দিতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং সেই প্রত্যাশা নিয়েই আজকের শো আবারও শুরু করেছি এবং এখন পর্যন্ত আপনাদের রেসপন্স যা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনতে পাচ্ছি কেউ কেউ অ্যাপ নিয়ে একটু সমস্যায় পোহাচ্ছেন, কি ধরনের সমস্যা যদি আমাদের লেখেন তাহলে আমরা এটা স্বাধীনের সাথে কমিউনিকেট করতে পারি, সো দ্যাট দে ক্যান সলভ দ্যাট দিস প্রবলেম। প্রতিবারের মতো লক্ষ্মীপুর থেকে শুনছেন সাব্বির হৃদয় জানিয়েছেন, মোহাম্মদ তৌফিক তুহিন, আমি ফেসবুক থেকে পড়ছি, তৌফিক তুহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। তিনি বলছেন আমরা রাজশাহীর মিলেনিয়াম স্কুল থেকে সাতজন একসাথে গোল হয়ে বসে শুনছি, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের সঙ্গে এছাড়াও আশিকুল হক সিয়াম আছেন, এছাড়াও আমাদের সাথে আছেন এমডি মেহেদি হাসান সানি আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহফুজ গাজী, রাসেল ভাই উল্টাকরণ পার্ট টু কোন এপিসোডে বলা হয়েছে, না আমি বলা হয়নি কারণ আমরা জানতে পেরেছি যিনি বলছেন তিনি সত্য বলছেন না, তিনি মানে উল্টোকরণের ঘটনাটা সত্য না মিথ্যা সেই প্রশ্ন আসছে না, তিনি অন্য কারো, হি ইজ নট দ্য কন্টেন্ট ওনার, দ্যাটস ওয়াই উই ড্রপ দ্য মানে সেকেন্ড পার্ট, আমরা হচ্ছে এটাকে উই ড্রপ ইট অ্যান্ড আমরা আর ওইটা প্রচার করিনি, কারণ আমরা সবসময় আমরা মানে অলৌকিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু আমরা খুব মানে কাটতি হয় বা খুব বেশি মানুষ পছন্দ করে কিন্তু ব্যাপারটা সত্যি না, এরকম কোনো কিছু করতে চাই না, যার জন্য দেখবেন যে আওয়ার অল দ্য স্টোরিজ আর ভেরি ক্লোজ টু রিয়ালিটি। এটা এটা খুব স্বাভাবিক কারণেই হয়, কারণ আপনি যখন মানে এরকম জিনিস যখন আপনি শুনবেন, যখন আমাদের ভূত ডট কমে কোনো কিছু শুনবেন তখন আপনি দেখতে পাবেন যে ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু দ্য রিয়ালিটি। কারণ একটাই, সেটা হচ্ছে যে এটা সত্য ঘটনা, আর যেগুলো সত্য ঘটনা সেগুলো শুনতে খুবই অন্যরকম শোনায়, একটু মানে রূপকথার ঘটনা, রূপকথার গল্প শুনতে কিন্তু আমাদের ভালো লাগে বা যে কোনো গল্প শুনতে কিন্তু আমাদের সবসময়ই হয়তো ভালো লাগে, কিন্তু সত্য জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ আমাদের তো আছেই, আর সেই কারণেই এতটা পথ আসা এবং আশা করছি সামনের পথগুলোও ঠিক এভাবেই হাঁটতে চাই, কোনো প্রলোভনে পড়ে নয়, কোনো ধরনের কোনো মানে নিজেদের জায়গা থেকে সরে গিয়ে নয়, আমরা আমাদের মতন করে পথ চলতে চাই যতদিন পর্যন্ত আপনারা সাথে আছেন। আমি অ্যাপে যারা লিখছেন তাদের কমেন্টও পড়ছি এবং তারাও লিখছেন রেগুলার আমাকে একটার পর একটা, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে খুবই এক্সাইটেড বিকজ আই এম গোয়িং টু প্লে আ বিউটিফুল স্টোরি এবং এটা আই নো ইউ আর গোনা লাভ ইট, সো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড যে এটা কেমন লাগবে আপনাদের কাছে, আমার কাছে এত ভালো লাগছে না জানি আপনাদের কাছে কেমন লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন কৌশিক আহমেদ, সাথে আছি সাথে থাকবো, অ্যাপে অনেকবার লিখেছেন, মাহাতির নিলয় আমাদের সঙ্গে আছেন, তিনি ঈশ্বরদী থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রেদওয়ান মাহমুদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জিহাদ, এছাড়াও সৌরভ আমাদের সাথে আছেন, ইশরাত নূপুর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাবিবুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ জাহিদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও চট্টগ্রাম থেকে ইমন সহ আরও অনেকে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং এইভাবেই প্রতি সপ্তাহে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে বারবার আমরা ফিরে আসতে চাই আপনাদের কাছে। এবং আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের আজকের এই এপিসোডে, আমাদের আজকের এই এপিসোডে এই ঘটনা যেটা এখন আমি প্লে করতে যাচ্ছি, দিস ইজ দ্য বেস্ট স্টোরি অফ টুডেইজ এপিসোড, টু নাইটস এপিসোড, এবং পরের ঘটনাগুলোও ভালো কিন্তু এটা তো আসলে খুবই অন্যরকম বলে আমি বিশ্বাস করি। 12:44 বাজে এখন ঘড়িতে এবং আমি এখন প্লে করতে যাচ্ছি একটা চমৎকার ঘটনা, যে ঘটনা শুনে আপনার ভালো লাগতে বাধ্য, চলুন দেরি না করে শুনে আসি আমাদের পরবর্তী স্টোরিটা।
ভয় ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত ময়মন সিং থেকে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম ঘটনাটি ময়মন সিং থেকে লিখছি। আজ আমি আপনাদের সাথে আরও একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের এক্স কলিগের কাছে। আমি আর কথা না বাড়িয়ে ঘটনার প্রেক্ষাপট ও সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা, আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ। আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান। কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন। কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন শোনাচ্ছিল,
জি আম্মু হুজুরের পরে কি বলেছেন? আচ্ছা ইনশাল্লাহ আসর কেটে গেছে।
ওনার এই কথা শুনে আমি ও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি,
আসর কেটে গেছে বলার কারণ কি?
উনি শুরুতে বলতে চাইলেন না, কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে। কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোরাজুরিতে শেষমেশ বললেন,
ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপে বলবো আর আমার কথার মাঝে কোনো কথা বলবা না, চা নিয়ে আসো বলছি।
আমি দুই বড় ভাইয়ের জন্য চা আনতে চলে যাই। 5-6 মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুইজনের হাতে দুইটি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম। এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন। একটা কথা একটু বলে নিতে চাই, আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পাড় থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল আর চারপাশে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল, আপনারাও ইমাজিন করুন আর ঘটনাটি শুনুন। চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে লিখে উপস্থাপন করার চেষ্টা করছি, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, বলছেন রেজওয়ান ভাই। আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি, চাকরিটা ভালোই ছিল। কিন্তু একটা জিনিস খারাপ লাগতো যে রোজ একই ধরনের রুটিন, এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিগরা যেন হাঁপিয়ে উঠছিলাম। কিন্তু এই একঘেয়েমি কেটে যায় কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে। এছাড়াও ঈদের 2 দিন পরে 6 জন মিলে একটি ট্যুরও দেই আমরা রিফ্রেশমেন্টের জন্য। ট্যুর থেকে ফিরে প্রায় 4 দিন আমি বাড়িতেই ছিলাম। 1 বছর 9 মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য। যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি। বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম। মেসের একটি রুম আমি একাই নিয়ে নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য। মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই 2-3 জন ছিল, ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন যেহেতু সবাই চাকরিজীবী। বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে। আমার রুটিন মতো আমি বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ। ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম, এহে কতদিন খাই না, দেখি যদি একটা নিতে পারি। এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম,
কি চাচা ইলিশ কত করে দিচ্ছেন?
উত্তরে উনি বললেন,
স্যার 200 টাকা কেজি।
ওনার দাম চাওয়ার কথা শুনে আমি ভ্যাবা চাক খেয়ে যাই আর ভাবতে থাকি, কি বলে 500 টাকার উপরে দাম আর উনি 200 টাকা চাচ্ছে, মনে হয় বোকা, একটু দামাদামি করি। এই বলে আমি চাচাকে বললাম,
কি বলেন চাচা 100 টাকা করে দিন, দিলে কয়েক কেজি নিব, চলবে?
উনি আমার দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন,
জান স্যার আপনি দিনের প্রথম খদ্দের, যান 90 টাকা করে রাখুন।
আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাবতে থাকি আর এদিক ওদিক তাকিয়ে ওনাকে 5 কেজি মাছ মাপতে বলি, এই ভেবে যে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে আর দামটা একেবারেই সস্তা, অনেক বড় দাম মেরেছি আজকে। চাচা মাছ মাপছিলেন এমন সময় আমার ফোনে আমার মেসমেটের কল আসলো। আমি ফোন ধরতে এসে আমাকে জিজ্ঞেস করলো আমি মেইন দরজার চাবি নিয়ে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ আমি চাবি নিয়ে এসেছি। সে তখন আমাকে জানালো যে ভুলে চাবি নিয়ে বের হইনি, তাই আমি যেন সন্ধেবেলা তার সাথেই বাড়ি ফিরি। আমিও সম্মতি দিয়ে ফোন রেখে মাছওয়ালা চাচার দিকে তাকাই, কিন্তু আমি সেখানে মাছের ঝুড়ি আর মাছওয়ালা চাচাকে দেখতে পাই না, বরং তার পাশে দেখতে পাই কয়েকজন যুবক মাছ বিক্রেতাকে, যে ইলিশ মাছ মাপছিল দাড়ি পাল্লায়। আমি ওনাকে দেখে ভাবলাম যে চাচা হয়তো বাথরুমে বা অন্য কোথাও গেছে, তাই এই যুবক মাছ বিক্রেতাকে মনে হয় মাছ মাপতে দিয়ে গেছেন। আমার ভাবনা শেষ হতেই মাছ বিক্রেতা আমার ব্যাগে মাছ ঢেলে টাকা চাইলেন। আমি 5 কেজি 90 টাকা করে ধরে 450 টাকা দিলাম, কিন্তু এই 450 টাকা দেখে সে আমাকে বলল
8 টাকা কই স্যার।
আমি বিরক্ত হয়ে বললাম
কি বলছেন, চাচা তো 90 টাকা কেজি করে বলছিলেন, সেই অনুযায়ী 450 টাকাই হয়।
আমার কথা শুনে মাছ বিক্রেতা আমাকে বদ্ধ উন্মাদ ভেবে বলতে লাগলো
স্যার কি স্বপ্ন দেখতেছিলেন, 500 টাকা কইরা তো 2500 টাকা হয় আর আপনি আমারে 450 টাকা দিতেছেন, এইটা তো 1 কেজিও দাম না।
আমি ওনাকে এবার ধমক দিয়ে বলি
আরে থামেন তো, চাচা কোথায়, যার সাথে দাম দর করেছিলাম ওনাকে ডাকেন।
মাছ বিক্রেতা তখন অন্য মাছ বিক্রেতাদের দিকে তাকাচ্ছিলেন আর আমাকে এসে হঠাৎ বলল
স্যার এখানে কোনো বুড়া চাচা নাই, আমরাই রোজ এখানে মাছ বেচি, আপনি এইখানে আয়সা আমার ঝুড়ির পাশে দাঁড়ায়া নিজে নিজেই কি সব বলতেছিলেন আর হঠাৎ কইরাই 5 কেজি মাছ মাপতে বলে ফোন হাতে সামনে আগায় গেছিলেন।
ওনার কথা শুনে আমি নিজের কান আর চোখে বিলিভ করতে পারছিলাম না, কিন্তু অগত্যা আমাকে 2500 টাকা দিয়েই 5 কেজি ইলিশ আনতে হলো। সেদিন আমি আর অফিস করিনি, সারাদিন এই মাছের ঘটনাটা ভাবছিলাম আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলাম। সন্ধ্যার পরে সবাই ফিরে এসে দেখে আমি 5 কেজি ইলিশ নিয়ে ফিরে এসেছি আর এটা দেখে ওরা আমাকে বকাবকি করে কিছুটা। আমি মন খারাপ করে একটু জলদি সেদিন শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার দরজায় কেউ নক করলো, কয়েকবার নকের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলে আমি প্রচন্ড মাছের গন্ধ অনুভব করতে থাকি আর দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি
কে কে বাইরে, এত রাতে কি চাই।
তখন দরজার বাইরে থেকে আমি যে শুনতে পাই সেটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি শুনতে পাই সেই বৃদ্ধ চাচার কণ্ঠে কেউ আমাকে বলছে
স্যার, ও স্যার মাছ নিবেন না, ইলিশ মাছ 5 কেজি মাইপা রাখছি আপনার জন্য, নেন নেন নেন, কি হলো স্যার নিবেন না, নিয়া যান মাছ নিয়া যান।
এই কথা শুনে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলে আমার রুমে আবার নক হয়। আমি আমার কলিগদের গলার আওয়াজ শুনি দরজা খুলতে যেতে যেতে। আমি ভাবি যে আমি হয়তো ভুল শুনছিলাম বা যা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। এরপর দরজা খুলতেই ওনারা ভেতরে এসে আমাকে বলে
কি ব্যাপার রেজান ভাই, চিল্লাচ্ছেন কেন আর আপনার রুমে এত বাজে মাছের গন্ধ কেন।
ওনাদের এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ি, আরে ওনারাও মাছের গন্ধ পাচ্ছেন, তাহলে সমস্যাটা কি হলো, আমি তো তাহলে ভুল শুনছি না মনে হয়, কি হচ্ছে এসব। এরপর আমার মেসমেটরা আমাকে পানি খাইয়ে শান্ত করেন আর আমার কথা শুনে বলেন যে সব আমার মনের ভুল, আর এরপর তারা আমার ঘর থেকে নিজ নিজ ঘরে চলে যান। আমিও বিষয়টাকে মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি, যখন হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি তখনই আমার রুমের চারপাশ থেকে ফিস ফিস প্রতিধ্বনি শুনতে পাই,
মাছ মাছ ইলিশ মাছ নেবেন না, নেবেন না স্যার, আপনাকে নিতেই হবে, দাম করেছেন এখন না নিলে খারাপ হবে, মাছ নেবেন না স্যার ইলিশ মাছ।
এমন ভাবে শব্দটা হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো হরর মুভির থিয়েটারে আর চারপাশ থেকে হরিফিক সব সাউন্ড ভেসে আসছে। আমি আবার ঘুমিয়ে পড়ি, রুমে লাইট জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15 বাজে। ঘুম থেকে উঠে ঘড়ি দেখার সাথে সাথেই আমি আবার বিছানায় পড়ে যাই, আমার চারপাশ ব্ল্যাক আউট হয়ে যায় আর আমি দেখতে পাই যে আমার রুমে আমি বিছানায় বসে আর আমার বারান্দার দরজার সামনে সেই মাছ বিক্রেতা দাঁড়িয়ে। সে আমাকে খুব কঠিন গলায় বলছে
স্যার মাছ তো আপনাকে নিতেই হবে, যদি নেন আপনি বেঁচে যাবেন, আর না নিলে কেউ বাঁচবে না।
আমি তাকে বললাম যে আমি মাছ নেব না। তখন সে আমাকে বলল,
নিবি না? ঠিক আছে, এবার দেখ কি হয়, দেখে নিস তুই।
এই কথা বলে সেই মাছ বিক্রেতা মনে হলো হাওয়ায় মিলিয়ে গেল। আর আমারও মাথায় কিছু ছিল না, আমি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে একজন মেসমেট বসে আছে, আর আমি চোখ খুলতেই সে আমাকে দেখে আলহামদুলিল্লাহ বলল। আমার বিছানার সামনে দেয়ালের অ্যানালগ ঘড়ি থাকায় আমি দেখলাম 5:50 বাজে, অর্থাৎ ভোর। কিন্তু আমার মেসমেট আমাকে যা বলল তাতে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আসলে সময়টা ছিল সন্ধ্যা 5:50, অর্থাৎ আমার জীবন থেকে 14 ঘন্টা গায়েব হয়ে গেছে। আমার মেসমেটদের বক্তব্য ছিল যে আমি দুপুর অবধি রুমের দরজা না খোলায় তারা বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখে। আমি মেঝেতে পড়ে আছি আর আমার হাতে মাছের আঁশ লেগে আছে। এরপর থেকে তারা আমাকে বিছানায় উঠিয়ে আমার হাত পরিষ্কার করে রান্নাঘরে খাবার রান্না করতে গেলে দেখে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের হয়ে মেঝেতে পড়ে আছে, আর একটা মাছের গায়ে কোনো আঁশ ছিল না। এই দেখে তারা কিছুটা অবাক হয়, আর আমার হাতে মাছের আঁশ দেখে রান্নাঘরে আঁশবিহীন মাছ এসব তারা মিলানোর চেষ্টা করে কিন্তু মিলাতে পারেনি। এর মাঝে আমি কিছুটা মানসিকভাবে স্ট্রেসড হয়ে যেতে শুরু করি, কারণ হঠাৎ এই জিনিসগুলো আমার কাছে খুব আনইউজুয়াল লাগছিল, আর আগেও কখনো আমার সাথে এমন কিছু হয়নি। ভয়ও পাচ্ছিলাম, মানসিক আঘাতও পাচ্ছিলাম একই সাথে। এরপর সন্ধেবেলা আমার মোবাইল একটা ফোন আসে, ফোনটি ছিল আমার আম্মুর। ফোন ধরতেই আম্মু বলেন যে আমি খুব জলদি যেন বাড়ি ফিরে আসি। আমি কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু আমাকে কিছুই বলে না, ফোন কেটে দেয়। আমি বাড়ি যাবার জন্য বাসের টিকিট কাটতে যাই, কিন্তু সেদিন টিকিট না পেয়ে পরের দিন রাতে বাসের টিকিট কেটে নেই। অফিসের বসকে অনেক কষ্টে ছুটি দেওয়ার কথা রাজি করিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যে সকল দৃশ্য দেখি তা কল্পনার বাইরে। আমার স্ত্রী মায়েশা, সে অসুস্থ, তার চোখের নিচে কালি পড়ে গেছে, হাত পা শুকিয়ে গেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু আমাকে যা বললেন তা ওনার ভাষাতেই বলছি।
তুই বরিশাল চলে যাবার কিছুদিন পর রাতের বেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম অন্যান্য দিনের মতোই। শেষ রাতের দিকে খুব জোরে চিৎকারের আওয়াজ পাই আমরা। শুরুতেই বউয়ের ঘরে গিয়ে দেখি বউ নেই। এরপর সারা বাসা খুঁজে শেষমেশ ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মুখে পানি ছিটিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফিরানো যায়। কিন্তু জ্ঞান ফিরতেই সে সবার আগে যে কথাগুলো বলে সেগুলো হলো, মাছ 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 খাবো, ওকে বল আমার জন্য ইলিশ মাছ আনতে, ও আমাকে মাছ দিয়েছে, ও কেন নেয়নি মা, কেন? এসব বলে তোমার বউ বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তাকে শান্ত করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিই আমি, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করি ও কেন রাতে ছাদে গিয়েছিল। কিন্তু মায়েশা একেবারে অবাক হয়ে বলে, কি বলছেন মা, আমি রাতে সেই যে বিছানায় ঘুমিয়েছিলাম এই কেবলই উঠলাম। এই কথা শুনে আমি মায়েশাকে আর কিছু বলি না। এর পরের দিন সন্ধ্যা হতেই মায়েশা ছাদে চলে যায়। শুরুতে ভেবেছিলাম যে তোমার সাথে রোজ বিকেলে সন্ধ্যায় ছাদে যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু তোমাকে মিস করে তাই হয়তো ছাদে যায়। কিন্তু সন্ধ্যায় ছাদে যাওয়া পছন্দ ছিল না, ভেবেছিলাম দুই একদিন পরও নিজেই যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু না, ওর ছাদে যাওয়া সময় কাটানোরও বাড়তে লাগলো, ওর শারীরিক পরিবর্তন হচ্ছিল, ও শুকিয়ে যাচ্ছিল। সারা রাত দিন ঘুমালেও চোখে নিচে কালি পড়ছিল। গত পরশু সন্ধ্যায় মায়েশা ছাদে যাচ্ছিল, তখন আমি ওকে ছাদে যাওয়ার জন্য আটকালে মায়েশা আমাকে হাতের ইশারায় আমার কান ওর মুখের কাছে নিয়ে আসে। ও ফিসফিস করে বলতে লাগলো, না 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 না, এই ভুল করিস না বুড়ি, কবর দেখবি, যেতে দে না, দে না, আমি একবার ওকে দেখবো বুড়ি, যেতে দে আমায়। এই কথা বলে মায়েশা সেদিনের মতো আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এরপর সে ছাদে চলে যায়। রাতের বেলা ঘরে ফিরে মায়েশা তোমার বোনের ঘরে যায়। তোমার বোন তখন তার রুমে টেবিলে বসে পড়ছিল। মায়েশা তোমার বোনের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তোমার বোনের কাছে মুখ নিয়ে অত্যন্ত আস্তে আস্তে বলে, বুড়িটাকে মেরে ফেল, আমাকে ছাদে যেতে দিতে চায় না, বুড়িটার কবর খুলে রেখেছি, মেরে ফেল। এই কথা শুনে তোমার বোন মায়েশার দিকে তাকিয়ে চিৎকার দেয়, আর তার রুমে গিয়ে দেখি মায়েশা তোমার বোনের গলা টিপে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে, কেন কথা শুনিস না তোরা, কেউ বুড়িটাও শোনে না, তুইও না, এক দুই দুইটা কবর হয়ে গেছে, দেখবি দেখবি।
এসব বলতে বলতে মাইশা নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা তাকে বিছানায় শুয়ে দিই আর তোমার বোনকে জিজ্ঞেস করি কেন মায়েশা তার গলা টিপে ধরেছিল। তোমার বোন তখন আমাদের জানায় যে মায়েশা তাকে যে বলেছিল, মায়েশার দিকে যখন তাকিয়েছিল তখন মায়েশার চেহারা নাকি অদ্ভুত শয়তানি ছাপ ছিল, তাই সে ভয়ে চিৎকার দিয়েছিল। একটু পরে মায়েশার জ্ঞান ফিরলে সে উঠে বসে, তোমার বাবাকে আর তোমার বোনকে একসাথে কাছে ডাকে আর আমাদের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলতে থাকে, মাছ এসেছে মাছ, আমার নদীতে মাছ এসেছে, আমি মাছ শিকার করব, মাছকে ডাক বুড়ি ডাক। এসব বলা শেষ হলে সে চিৎকার দিয়ে ওঠে, জ্ঞান হারায় আর তোমাকে ফোন করি। ডাক্তার এসে বলেছে সে খুব স্ট্রেসড আর মানসিক তাড়নায় আছে মেয়েটা, কিন্তু স্ট্রেসের কারণ কি সেটা মায়েশা ডাক্তারকে বলে না, সে ডাক্তারের সাথে কোনো কথাই বলেনি। এরপর ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে যান। এবার বল আমি কি করতে পারি। আমার মায়ের মুখে সব শুনে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি যে মায়েশার পরিবারকে এসব জানানো হয়েছে কিনা। আম্মু বলেন যে আমার সাথে কথা বলে মায়েশার পরিবারকে জানানোর অপেক্ষায় ছিলেন ওনারা। আমি আম্মুকে বলি এখনই জানানোর কোনো দরকার নাই। আম্মু আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি ওনাকে কিছু না বলে রুমে চলে আসি। কি বলতাম আম্মুকে, আমার জন্য সব হচ্ছে, আমার ভুলের জন্য আমার স্ত্রী এই অবস্থা, আপনারা ভাবছেন আমার কি দায় এখানে? শুনুন তবে ঘটনার শুরুটা একটু মনে করুন। কোরবানি ঈদের পর দেয়া আমাদের ট্যুর, আমার কলিগ মেহেদি ভাইয়ের গ্রামের বাড়ি এলাকার কাছাকাছি ট্যুরে আমরা গিয়েছিলাম। সেই ট্যুরে গিয়ে মেহেদি ভাই আমাদের একদিন রাতের বেলা একটি স্পিরিট কলিং প্রসেসের কথা বললেন আর এও বললেন যে আমরা চাইলে ট্রাই করতে পারি। আমি সব বিলিভ করি না এবং বিলিভ না করার কারণে বলেছিলাম যে আরে এসব ফালতু, স্পিরিট বলে আমার কিছু হয় নাকি, দেখেন আপনারা ট্রাই করে। সবাই রাজি হলে মেহেদি ভাই একটি পুরনো বই বের করে মেঝেতে একটি তারকা একে তার চারপাশে চারজনকে বসিয়ে দেন, একে অপরের হাত ধরেছিল তারা। আমরা ছয়জন ছিলাম। আমার এক কলিগ খুব ভয় পাওয়ায় সে এক্সপেরিমেন্টে অংশ নেয়নি। এরপর মেহেদি ভাই মাটিতে বাটির শুকনো পাতা আর কি সব দিয়ে আগুন জেলে ধোঁয়া তৈরি করে স্পিরিট কল করলেন। 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা পার হলেও কিছু হয় না আর জিনিসটাকে ফেক ভেবে আমি আমার দুই হাত ছেড়ে উঠে পড়তেই মেহেদি ভাই আমাকে ধমক দিয়ে বলেন, রেজওয়ান তুমি নিয়ম ভাঙবে না, নিয়ম ভাঙলে ক্ষতি হবে, বসে যা আয়। ওনার এই কথা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যাই এবং বারান্দায় বসে সিগারেট খেতে লাগলাম। এরপর আমাদের মাঝে কথাবার্তা তেমন হয়নি আর আমরাও এই বিষয়টা ভুলেই গিয়েছিলাম, কিন্তু এবার আমার মাথায় আসলো এই ট্যুরের কিছুদিন আগে আমার সাথে মাছ নিয়ে এই ঘটনার কথা আর আমার ওয়াইফের সাথে সেম মাছ নিয়ে ঘটনা। তাহলে অবশ্যই সেই এক্সপেরিমেন্টের কারণে কোনো খারাপ কিছু আমার পিছু নিয়েছে যা আমার ওয়াইফের ক্ষতি করতে যাচ্ছে। আমি আমার মা বাবাকে এসব কী করে বলতাম আপনারাই বলুন। এর পরের দিন আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বকাঝকা করেন আর বলেন যে এসব হারাম কাজ করে বিপদ ডেকে আনলে উনি সাহায্য করবেন না। এরপর উনি আমাকে আরেকজন হুজুরের একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলেন। আমি সেদিনই সেই হুজুরের কাছে যাই আর দেখা করে সব জানাই। উনি সন্ধ্যায় আমাকে নিয়ে আসন করবেন বলে জানান। মাগরিবের আজান হলো, আমি আর হুজুর একসাথে নামাজ পড়ে ওনার ঘরে গিয়ে আসনে বসলাম। হুজুর আমার দুই হাত ধরে দোয়া পড়ছিলেন আর ফু দিচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে উনি বললেন, রেজওয়ান ভাই আপনি যা ভাবছেন সেটা একেবারে 100% ভুল, সেদিন ওই এক্সপেরিমেন্টে কোনো জিন হাজির হয়নি আর আপনার সাথে যা হয়েছে তা কিছুই ওই এক্সপেরিমেন্টের ফল না। হুজুরের মুখে সব শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি তাহলে আসল সমস্যা কি। আমার কথা শুনে হুজুর বলেন আমার বাসায় না গেলে উনি বুঝতে পারবেন না আর আমার বাসায় যাবার আগে কিছু প্রস্তুতি আছে ওনার, যা ওনার করতে 3-4 দিন সময় চাই। এরপর ওনাকে সময় দিয়ে ওনার ফোন নাম্বার নিয়ে বাড়ি ফিরে আসি আর আম্মু আব্বুকে বলি মায়েশার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে। আমার আম্মু আব্বু মায়েশার পরিবারের সাথে যোগাযোগ করতে সেখান থেকে উঠে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য শুনুন মায়েশার মায়ের ভাষায়। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর মায়েশার বাবা, আমাদের মেয়ের বয়স যখন 10 বছর ছিল তখন তার একটি মানসিক রোগ দেখা দেয়। সে নিজে নিজে কথা বলতো, লেখাপড়া করতো না, আমাদের সবাইকে মারবে বলে চড়াও হয়ে যেত। অনেক হুজুর কবিরাজ তদবির করেছি আমার মেয়ের, কিন্তু সে ভালো হচ্ছিল না। অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হলে সে বলে এই রোগটা খুবই রেয়ার কেস, লাখ মানুষের মাঝে একজনের হয়। নিজেকে ভুলে গিয়ে অন্যের মতো আচরণ করা, ভায়োলেন্স আর এরপর সব ভুলে যাওয়া, এই রোগের চিকিৎসা মেডিটেশন আর নিয়মের মাঝে চললে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার আমাদের বলেন। 3-4 মাস আমার মেয়ের চিকিৎসা হয়, আস্তে আস্তে সে ভালো হয়। ডাক্তার আমাদের বললেন আমার মেয়ে খুব একা ফিল করে সবার মাঝে থেকেও, ওকে এই একাকিত্বের ফিলিংসটা আর যেন ছুঁতে না পারে, এমনিতে আর কোনো সমস্যা হবে না বলেন ডাক্তার। দেখতে দেখতে আমার মেয়েকে ডাক্তার সুস্থ করে তোলেন। কিন্তু দেখেন এবার কি হলো, জামাই বরিশাল চলে যাওয়ার পর আমার মেয়েটা আবার একা হয়ে গিয়েছিল আর সেই জন্যই এই সমস্যা ফিরে এসেছে। এসব বলতে বলতে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। ওনাকে আর কোনো কিছু না বলে, কোনো সান্ত্বনাও না দিয়ে রাগে আমি আমার আম্মুর হাত থেকে ফোন নিয়ে লাইন কেটে দেই। আমি আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি এটা তাহলে মাইশার মানসিক সমস্যা, ভালো কোনো ডাক্তার দেখাবো তাহলে কি ঠিক হয়ে যাবে। এরপর আমি সেই হুজুরকে কল করে আসতে মানা করে দেই আর তাকে জানাই যে মাইশার সমস্যাটা মানসিক আর ওর বাবা জানিয়েছেন যে মাইশার মানসিক সমস্যার হিস্ট্রি আছে। আমরা মাইশাকে ডাক্তার দেখাই আর ডাক্তারের করা কিছু মেডিসিন আর মেডিটেশন মাইশা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। ডাক্তারের কাছে গিয়ে আমরা আরও একটি তথ্য পাই যে মাইশা কয়েক মাসের প্রেগনেন্ট। আমার ডাক্তারের ভাষ্য মতে প্রেগনেন্সির এই ধরনের সমস্যা হওয়া একেবারেই অ্যাবনর্মাল নয়। একদিকে সীমাহীন খুশি আর একদিকে রিলিফ যে যা হচ্ছে বা হয়েছে তা বলতে গেলে নর্মাল বিষয়। আর সবাই মাইশার খেয়াল রাখতে শুরু করি। আমি রোজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে ছাদে গল্প করি, যত্ন নেই, নিয়ম করে খাওয়ানো, মেডিসিন দেয়া, সবকিছু খেয়াল রাখতাম আমরা সবাই। আস্তে আস্তে আমার যাবার সময় চলে এলো আর আমি বরিশাল চলে এলাম। মেসে ফিরে এক সপ্তাহ পার হয়ে গেল, কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি কানের কাছে আওয়াজ শুনছিলাম, যা চলে যা, জীবন থেকে চলে যা। আমি এটা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠতেই আমার রুমের দরজায় নক করার আওয়াজ পাই এবং সেই মাছ বিক্রেতার গলা শুনতে পাই।
স্যার, মাছ নেবেন? ইলিশ মাছ মাত্র 90 টাকা, নিয়ে নেন।
একথা শুনে আমি চিৎকার করে উঠি, তুই আর তোর মাছ জাহান নামে যা, আমাকে বিরক্ত করিস না, চলে যা, আমাকে আমার মতো মাছটা দে। এরপর সে প্রত্যুত্তরে আমাকে বলে,
ফিরিয়ে দিলেন স্যার আমার জীবিত মাছ, আপনার পথ ছায়া মরছে, এইবার আপনি কবর দেখেন।
এই কথা বলে সে করুণ সুরে কাঁপতে লাগলো। ওনার এই কথা শেষ হতেই আমার হুঁশ ফিরে মোবাইলের রিংটোনে। বিছানা থেকে উঠে আমি দেখি যে ঘেমে একাকার হয়ে গেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এতক্ষণ যা হচ্ছিল তা বোধহয় স্বপ্ন ছিল। এই ভাবতে ভাবতে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আব্বুর ফোন। ফোন তুলে আব্বু কান্না সরে আমাকে বলে,
বাবা রেজওয়ান, যত তাড়াতাড়ি পারো চলে আসো, তোমার বাচ্চা নাই।
এই কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়, আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমাকে কবর দেখানো হবে আর আমার বাচ্চা এই দুনিয়াতে নেই। কিভাবে কি হলো জানার জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছিলাম কিন্তু আমার কানের চারপাশে আওয়াজ আসছিল,
স্যার মাছ, আমার মাছ নেন স্যার, আমার মাছ নাই, আজকে আপনার মাছ শিকার করলাম, মাছ 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 মাছ।
এই বলে বাতাসে মিশে যাচ্ছিল সেই আওয়াজ আর হালকা করে শুনতে পাচ্ছিলাম,
নিলেন না।
এরপর আমি ঘুমিয়ে যাই বাসের জার্নিতে। বাস থামলে বাড়ি পৌঁছে আমি আমার বোনকে পাই বাড়িতে একা। এরপর আমি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আমার বোনের মুখে আমি সব ঘটনা শুনি, তার ভাষ্য মতে আমি ঘটনাগুলো বলছি। ভাইয়া, তুমি যেদিন চলে গেলে সেদিন রাতে আমি পানি খেতে উঠে ডাইনিংয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি মাইশা ভাবি ডাইনিংয়ের একটি চেয়ারে বসে আছে। ওনাকে ওভাবে আমি ভয় পেয়ে যাই দেখে ওনাকে জিজ্ঞেস করি যে উনি কেন ওখানে এত রাতে বসেছিলেন। উনি আমাকে ইশারায় ওনার মুখের কাছে আমার কান নিয়ে যেতে বললেন। আমি কান ওনার মুখের কাছে নিয়ে যেতেই উনি বলেন,
মাছ খাবি? ইলিশ মাছ, আমার পেটে মাছ আছে একটা, আমি কেটে বের করে দেই, তুই রান্না কর আর বুড়িটাকে কবর দে। কে কবর দে ওকে? আরে কি ভাবছিস, দে।
এই বলে উনি মেঝেতে বসে পড়েন আর মাটিতে আঁচড়ে আঁচড়ে বলতে লাগলেন,
এই দেখ আমি কবর খুঁজছি, মাছটাকে বের করব, কবর দিতে হবে যে যা বুইটাকে ডেকে আন।
উনার এই আচরণ দেখে আমি চিৎকার করে উঠলে আম্মু আব্বু ডাই নিয়ে এসে মায়েশা ভাবিকে ধরে তার বিছানায় নিয়ে যান। মায়েশা ভাবি আব্বু আম্মুকে গালাগাল দিচ্ছিলেন আর বলছিলেন,
তোরা কেউ মাছ খাস না, তোদের ছেলে খায় না, মেয়ে খায় না, আর তোরাও খাস না। তোদের ছেলেকে কত করে বললাম আমার মাছ নিয়ে যেতে, কিন্তু ও নেয়নি। তাই তাই আমি তোর ছেলের মাছ নিয়ে যাব, দেখ দেখ ওই যে কবর খুলে দেখেছি, মাছ কবর দেব।
এসব বলে ভাবি জ্ঞান হারান। ওনার পাশে সেদিন আমরা সারা রাত বসেছিলাম। সকালে উঠে ভাবি আমাদের বলেন যে রাতের বেলা উনি ছাদে গেলে আমাকে বলেন আম্মু আব্বুকে মেরে ফেলতে, আর তোমাকেও যেন মেরে ফেলা হয়। এরপর ভাবিকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দেন। এরপর আমি সারাদিন ভাবির এই সমস্ত সমস্যার দেখাশোনা করি। একদিন রাতের বেলা ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছাদে গিয়ে দেখা যায় উনি ছাদের কোণে বসে ধারালো লোহার টুকরা দিয়ে নিজের হাত খোঁচাচ্ছেন আর পেটে খোঁচাচ্ছেন, আর পেট থেকে বের হওয়া রক্ত খাচ্ছেন। এসব দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ডাক্তার বলছিলেন যে প্রেগনেন্সির অনেক সমস্যাই হয়, আর তুমিও দুই একদিন হলো চাকরিতে ফিরে গেছো তাই তোমাকে আর ফোন করে বলিনি, কারণ এমন বারবার ছুটি নিলে তোমার চাকরি কিভাবে থাকবে, সংসারই কিভাবে চলবে। এরপর একদিন রাতের বেলা আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার রুমে কুকুরের ডাক শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই, আর আমার রুমে কুকুরের ডাক কোথা থেকে এলো দেখতে থাকি। এর মাঝে হঠাৎ পচা মাছের গন্ধ দিয়ে আমার রুম ভরে যায়। আমি বিছানা থেকে উঠার জন্য পাশ ফিরতে দেখি মায়েশা ভাবি বাজে হাসি নিয়ে আমার পাশে শুয়ে আছেন, আর কুকুরের আওয়াজটা উনিই মুখ দিয়ে করছিলেন। আমি ওনার শরীর থেকে রক্তের গন্ধও পাচ্ছিলাম, আর তাই তাকে জিজ্ঞাসা করি যে কেন এখানে রক্তের গন্ধ, কেন বা সে ওইরকম বাজে আওয়াজ করছে। তখনই সে মুখে হাত দিয়ে ধরে ফেলেন আর কানের কাছে মুখ এনে তিনি বলেন, মাছ শিকার করেছি। এই বলে সে আমার হাতে একটি ছুরি ধরিয়ে দিয়ে বলেন, নে বুড়িকে মেরে ফেল আর কবরের ধাক্কা দিয়ে ফেলে দে। আমার হাতে ছুরির স্পর্শ পেতেই আমি ছুরিতে আঠালো কিছুর আভাস পাই আর ভাবির হাত সরিয়ে জোরে চিৎকার দেই। আমার চিৎকারে আব্বু আম্মু রুম থেকে এসে লাইট অন করে যা দেখেন সেটা ভোলার না। আমরা দেখি আমার ভাবির পেট থেকে রক্ত বেরিয়ে বিছানা ভিজে গেছে, শরীরের কাপড় কাটা। ওনাকে ধরে বিছানায় শুয়ে আমি আর আম্মু পেটের কাপড় সরিয়ে দেখি ওনার পেটে দুই তিনটা স্ট্যাবের দাগ। আমাদের বুঝতে বাকি রইল না যে ভাবি কি করেছেন। তৎক্ষণাৎ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার জানেন ওনার বাচ্চার বেঁচে নেই। আমার বোনের মুখে এসব শুনে আমি রাগে দুঃখে একাকার হয়ে যাই আর মনে মনে বলতে থাকি, মাছ কি, কেনই বা মাছ নিয়ে এত ঘটনা। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি সহ অনেকেই সেখানে উপস্থিত আছেন। মাসির সাথে দেখা করি, সে ঘুমোচ্ছে। তাকে ওই অবস্থায় দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। এরপর সব কেন শুধুমাত্র মানসিক সমস্যা নয় তা বুঝতে পারি আমরা সবাই, আর আমি সেই হুজুরকে ফোন করি যার সাথে আগে দেখা করছিলাম। সেদিন রাতে আমাদের বাসায় হুজুর আসেন এবং আসন করেন। এর আগে হুজুর হাসপাতালে গিয়ে মাইশাকে দেখে আসেন আর আমাদের কাছ থেকে সবকিছু জেনে নেন। আমাদের বাসায় এসে হুজুর আসন করেন আর কিছুক্ষণ পরে উনি বলতে শুরু করেন। ওনার কথা ওনার ভাষায় আমি বলছি,
রেজওয়ান ভাই, আপনার স্ত্রীর ওপর খবিজ জিনের ভর হয়েছে ভাই, তীরে তীরে সে আপনাদের পরিবার শেষ করে দেবে। আপনি যে স্বপ্ন দেখতেন সেগুলো সেই দেখাতো, আর লক্ষ্য ছিল আপনাকে পাগল করে দেয়া, আর সে মাছ বিক্রেতার রূপ ধরে আপনার সাথে ছলনা করছে।
আমি হুজুরকে জিজ্ঞেস করলাম জিনের ভর করার কারণ কি। উত্তরে হুজুর বললেন,
ভাই আপনার স্ত্রীকে নিয়ে রোজ সন্ধ্যায় ছাদে যেতেন, আর আপনি যেদিন চলে যান বরিশাল তার পরদিন বা কিছুদিনের মাঝেই সন্ধ্যায় আপনার স্ত্রী ছাদে একাই যায়, তার চুল ছিল খোলা। সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীকে দেখেই সেই জিন আকৃষ্ট হয়ে যায় আর মাইশা ভাবিকে সে নিয়ে যাবে বলে ঠিক করে, কিন্তু মাইশা ভাবি প্রেগনেন্ট থাকায় সে রেগে যায় আর ঠিক করে যাকে ভালোবাসে তার কাছ থেকে অন্যের বাচ্চা সে আনতে দেবে না, তাই সে আপনার বাচ্চাকে হত্যা করলো আর আপনাকে পাগল বানিয়ে স্ত্রী থেকে দূরে সরিয়ে আপনার মা বাবাকে মেরে সে আপনার স্ত্রীকে নিয়ে যেতে চাচ্ছিল।
ওনার কথা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন মাছ সাজছে সে,
হুজুর বললেন, ওই মাছের মাধ্যমে জিন আপনাকে বশ করে পাগল বানাতে চাইছিল, কিন্তু আপনি সেই মাছ না নেয় সে আপনাকে ধোকা দেয় এই বলে যে আপনার মাছ মারবে। আসলে আপনার মাছ হচ্ছে আপনার সন্তান, যাকে ইতোমধ্যে সে মেরে ফেলেছে। এরপর এই সমস্যার পরিত্রাণ চাইলে হুজুর আমাদের বলেন যে এর একমাত্র সমাধান হচ্ছে রুকাইয়া। আমরা যারা মুসলমান আছি, যারা সবাই জানি যে রুকাইয়া জিনিসটা আসলে কি, যারা জানেন না তাদের জন্য বলছি, রুকাইয়া হচ্ছে মুসলিম এক্সোসিজম বা জিন ছাড়ানোর প্রসেস। ঘটনায় ফিরি, যেহেতু মাইশা অসুস্থ ছিল তাই হুজুর আমাদের বলেন 15 দিন পর মাইশার রুকাইয়া হবে, আর এই 15 দিন মাইশাকে চোখে চোখে রাখতে হবে। হুজুরিকে তাবিজ আমাদের দিয়ে বলেন যে মাইশা যতদিন হাসপাতালে থাকবে ততদিন যেন এই তাবিজ ওর কাছে থাকে, আর উনি আমাদের বাসা বন্ধ করে দিয়ে যান যেন মাইশা বাসায় আসলে আপাতত 15 দিন বাসায় কোনো সমস্যা না হয়। এরপর মাইশা বাসায় ফিরে এলে 15 দিন পর এক শুক্রবারের সন্ধ্যায় হুজুর চারজন হুজুরকে নিয়ে মাইশার রুকাইয়া করার জন্য আমাদের বাসায় আসেন। মাইশাকে বোরখা পরিয়ে আমি আমার আম্মু আর আব্বু আর বোন মিলে আমার ঘরে নিয়ে আসি আর ওনাকে বিছানায় বসাই। হুজুর একটা ইসলামিক বই বের করলেন আর লাইট অফ করে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আমাদের বললেন, যাই হয়ে যাক ভাবিকে ছাড়বেন না, মায়া করবে, কান্নাকাটি করবে, ভয় দেখাবে, আঘাত করবে, কিন্তু আপনারা দুর্বল হবেন না। এরপর হুজুর বাকি চারজন হুজুরকে বললেন মোমবাতি নিয়ে রুমের চার কোনায় গিয়ে দাঁড়াতে। এরপর সবাই সবার হাতে থাকা বই খুলে দোয়া আর সুরা পড়তে শুরু করলেন। আমি আর আমার আব্বু সহ আমার বোন মাইশাকে ধরে রেখেছিলাম। দোয়া পড়ার সাথে সাথে মাইশার শরীর ভিজে যাচ্ছিল ঘামে, আর মাইশা মুখ দিয়ে এমন শব্দ করছিল যেন সে নিঃশ্বাস নিতে পারছে না, দেখে মনে হচ্ছিল মাইশার খুব কষ্ট হচ্ছে। এরপর মাইশা ঘাড় ঘুরিয়ে আমার কানের কাছে বলতে লাগলো, স্যার মাছ কিন্তু নিয়ে ফেলেছি, এবার বড় মাছ নিব, হুজুর কি করবে, ও তো নিজেই নিজের রক্ষা করতে পারবে না, ওই দেখ হুজুর কবরে। এই বলে সে আমার চেহারা বরাবর একটি ফু দিল। আমি বেহুশের মতো হয়ে গিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম এক জঙ্গলে পড়ে আছি, আর আমার সামনে একটি কবর খোড়া, কবরে একটি লাশ যার মুখের দিকে কাফন খোলা, লাশটি ছিল সেই হুজুরের। এই দেখে আমি চিৎকার করে উঠি আর আমার মনে হতে লাগলো আমার ওপর বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার হুশ ফিরে এলো, আমি দেখলাম হুজুর আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বলছেন, ভাই বলেছিলাম না ধোকা দিবে, শক্ত হন। এরপর হুজুর আবার দোয়া পড়তে লাগলেন। আমি চোখ বন্ধ করে মাইশাকে ধরেছিলাম, কিছুক্ষণ পর আমার কানে সেই বৃদ্ধ মা চলার আওয়াজ শুনতে পাই, যাচ্ছি আমি চলে যাচ্ছি, কিন্তু তোর সন্তানকে সাথে নিয়ে যাচ্ছি, ছেলের লাশ দেখ, চোখ খোল, আরে চোখ খোল, মাছ তো নিলি না, ছেলেকে বিলিয়ে দিলি, কেন মাছ নিলি না। আমি মাইশার মুখে এসব শুনে চোখ খুলিনি, আর মাইশা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। রুমের চারপাশ থেকে উচ্চ স্বরে শুনতে পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এরপর হুজুর আমাকে চোখ খুলতে বলেন। চোখ খুলতেই আমার আম্মুকে দেখলাম রুমের লাইট অন করতে, আর আমার বোন পানি এনে মাইশার মুখে ছিটিয়ে দিল। আমি আর আম্মু মাইশার হাত মালিশ করতে লাগলাম। একটু পর ওর জ্ঞান ফিরে এলো, ও বলল,
রিজওয়ান কি হলো আমার, আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কেন জানি ভারী একটা বোঝা চলে গেছে, কি হয়েছে বলতো।
মাইশার কথা শুনে হুজুর মুচকি এসে বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি ভালো হয়ে গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আপনার সাথে কি হয়েছে, যাই হোক আল্লাহর রহমতে আর কিছু হবে না ইনশাআল্লাহ, আপনাকে একটা তাবিজ দিচ্ছি, 7 দিন পর খুলে ফেলবেন, আর কখনোই সন্ধ্যার পর ছাদে যাবেন না। এই বলে তাবিজটা দিয়ে হুজুর চলে যান। রেজন ভাই এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলেন। ঘটনাটি ঘটেছে কয়েক বছর আগে, আমি আজও ভুলতে পারিনি কিছুই। বাজারে গিয়ে এখনো মাছ কেনার সাহস হয় না আমার, আমার নিষ্পাপ বাচ্চাটা আর দুনিয়ায় নেই, সব ভেবে কেমন যেন লাগে। আমি একটা কথাই আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যে সন্ধ্যার পরে কেউ ছাদে যাবেন না খোলা চুলে, মাথায় কাপড় দিয়ে রাখবেন, গুরুজনের কিছু কথা আসলেই মেনে চলা উচিত, মনে রাখবেন যা রটে তা কিছুটা বটে। আর একটা কথা, একটা ভুল যে কারো জীবন ছারখার করে দিতে পারে। মাইশা এখন ভালো আছে, আমার বাবা মাও ভালো আছে, কিন্তু আজও আমার কোনো সন্তান নেই। এই বলে রেজান ভাই ওনার ঘটনা শেষ করেন। এরপর নদীর পাড় থেকে উঠে আমার এক পরিচিত বড় ভাই আর রেজান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে আসি। আজকের মতো এই ছিল আমার ঘটনা, কষ্ট করে পড়ে শোনানোর জন্য
ধন্যবাদ আর লিসনারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য। শেষে বলতে চাই, বিলিভ করার অধিকার যেমন আপনার আছে, তেমনি না করার অধিকারও আপনার। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। আজ বিদায় নিচ্ছি, সাবিত ফ্রম ময়মনসিং। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর আপনারাও এরকম ঘটনা বেশি বেশি করে পাঠান অডিও ক্লিপ আকারে বা লিখে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
যদি আপনারা কমেন্ট কম করেন আমি অবাক হব না, যদি আপনারা ফেসবুকে বেশি না আসেন আমি অবাক হব না, যদি আপনারা আরও সব কিছু করতে ভুলে যান এই মুহূর্তে আমি অবাক হব না, কারণ লাস্ট স্টোরিটা ছিল সেরকমই। অ্যান্ড থ্যাংকস টু চিন্টু ভাই ব্রিলিয়েন্ট মিউজিক করার জন্য, চমৎকার চমৎকার চমৎকার। এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। দেখি একটু তারপরে আপনারা কি কমেন্ট করেছেন এবং এই স্টোরিটা কেমন লাগলো। স্টোরি এখন শেষ, আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলছি তখন কাইন্ডলি সবাই মিলে একটু জানিয়ে দিবেন যে স্টোরিটা কেমন লেগেছে আপনাদের কাছে, আমি খুব খুশি হব। আর এই মুহূর্তে আমাদের যারা এখানে আছেন তাদের মধ্যে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এখন পর্যন্ত 16,447 বাড়ছে ধীরে ধীরে, লাইভে আছেন কিন্তু এরা। আর আমাদের সাথে এই মুহূর্তে কমেন্ট করেছেন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি 19,129, সরি। আর যে র্যান আমাদের লিখেছেন, রাসেল ভাই ভৈরব থেকে শুনছি, হোয়াইট ফিরোজ খুলনা থেকে শুনছেন, খুলনাতে চমৎকার চমৎকার স্টোরিজ রয়েছে হোয়াইট ফিরোজ, ইদুর আপনি পাঠান। আর আপনি আপনার বন্ধুদের বা আপনার পরিচিত মানুষদের সবাইকে অনুরোধ করুন যেন আমাদের ঘটনা পাঠান। হাবিবুর রহমান আমাদের সঙ্গে আছেন প্রতিদিনের মতো, আজকেও তিনি চলে এসেছেন। আবরার শাহরিয়ার হানিফ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন, ভয়ে শিহরিত হচ্ছে এই ঠান্ডায়, ঘেমে গেছি আজ, আরও ভয় পেতে চাই ভাইয়া, নড়াইল থেকে লিখেছেন। বিজয় কর আমাদের সঙ্গে আছেন, লাইভ মুবারক রাসেল ভাই, প্রথমবারের মতো মধুখালী থেকে শুনছি, আমি অ্যাপ এবং ফেসবুক মিলিয়ে পড়ছি সো দ্যাট সবারটা যেন আমি কভার করতে পারি, তবে কতটুকু কভার করতে পারবো আমি জানি না। হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, কুলাউড়া থেকে শুনছেন। আলভিয়া কুমকুম আমাদের সঙ্গে আছেন এবং তিনি রেগুলারই থাকেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। বিজয় কর আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে শুনছেন তিনি। আসিফ না আলিফ শেখ আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে শুনছেন তিনি। এছাড়া আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যারা আছেন তাদের সবাইকেই অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। ইফতেকার আহসান আমাদের সঙ্গে আছেন, অনুপ সরকার আছেন আমাদের সঙ্গে, আহমেদ জিহাদ আমাদের সঙ্গে আছেন, মাহাতির নিলয়, সালমান সাদ আমাদের সঙ্গে আছেন, হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, আবদুল্লাহ আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আকাশ আছেন আমাদের সঙ্গে, তাজ আমাদের সাথে আছেন, উৎসব খন্দকার এছাড়াও আছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুনছেন MIAD। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফেসবুকেও দেখতে পাচ্ছি মাহফুজ গাজী আমাদেরকে লিখছেন, এমডি মেহেদী হাসান হ্যালো কেমন আছেন, রাজশাহী থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ তন্ময়, ডাউনলোড ফাইল কই আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি জুবায়ের কনক, আমি অনেক মামা আদনান ভাই ও লাদিন চার মেসমেট রুমে লাইট বন্ধ করে শুনছেন তারা, ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি রফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সৈয়দা ফাহমিদা, এরা লিখেছেন খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম, তার ছেলের তোলা একটা ছবি দিয়েছেন, ওয়ান্ডারফুল। এছাড়াও কাউসার মাহমুদ বৈশাল থেকে শুনছেন আমাদের সাথে, আর আমাদের সাথে আরও অনেকেই এই মুহূর্তে আছেন। আমি আরও একবার মনে করে দিই আপনাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত
facebook.com@gmail.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা, আপনি জেনেছেন বা আপনার সাথে কেউ শেয়ার করেছে এমন ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করেছে করবেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অবশ্যই অবশ্যই কয়েকবার চেক করে নেবেন যে ঘটনাটি আপনি শেয়ার করছেন সেই ঘটনাটি আপনার অথেন্টিক সোর্স থেকে পাওয়া কিনা, উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আই আই এম সেইং ইট এগেইন যে অনেক 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sadhin। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই।
হ্যালো, আসসালামু আলাইকুম মিস্টার, আমার নাম রাকিবুল হাসান রাকিব, আমি একজন book.com এর মডারেটর। আমি আপনাদের সাথে যে ঘটনাটি আজকে শেয়ার করব এটি একটি ব্ল্যাক ম্যাজিক ঘটনা। আমি যে ঘটনাটি শেয়ার করব এইটি আমি কালেক্ট করেছি আমার এক ভাগিনার কাছ থেকে। আমার ভাগিনার মা খালুর সাথে এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 40 বছর আগে। প্রিয় লিসেনার, আমি আপনাদের কাছে যে গল্পটি আজকে শেয়ার করব এই গল্পে খুব ভয়ঙ্কর জিনিস বা হরর টাইপের জিনিসগুলো একটু কম আছে, বাট একটা ব্ল্যাক ম্যাজিক কিভাবে একটা পরিবার বা একটা মানুষের কেরিয়ার নষ্ট করে আপনারা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। প্রিয় লিসেনার, ঘটনাটি সূত্রপাত একটি রিভলভারকে নিয়ে। আমার ভাগিনার খালু একজন পুলিশ অফিসার ছিলেন। রিভলভারের গুলি সবসময় লোড থাকতো ওনার সাথে, আর রিভলভারটি সবসময় উনি বাসায় এসে ওনার খাটের নিচে বেদের দশমের নিচে সবসময় রেখে দিতেন। রহমান সাহেব বাসার একটি কাজের মেয়ে ছিল, ওর নাম ছিল ময়না। ময়না একদিন সকালে রহমান সাহেবের রুম পরিষ্কার করতে যায়। রুম পরিষ্কার করার এক পর্যায়ে কোনো কারণে মেয়েটি বেদের তোষক সরিয়ে ফেলেন। ওই সময় রিভলভারটি দেখতে পায় মেয়েটি। মেয়েটি অনেক কৌতূহলের সাথে রিভলভারটি দেখতে থাকে। দেখার এক পর্যায়ে রিভলভার থেকে ভুলবশত মেয়েটির টিগারের হাতে চাপ পড়ে এবং একটি গুলি মেয়েটির ডান চোখ ভেদ করে বের হয়ে যায়। যেহেতু রিভলভারটি লোড করা ছিল, মেয়েটি সাথে সাথেই ওখানে স্পট ডেড মারা যায়। পরে মেয়েটির বাবা মাকে খবর দেওয়া হয়। এখানে একটু বলে রাখি রাসেল ভাই, মেয়েটি একটু জেদি আর বেয়াদব টাইপের ছিল। সবসময় রহমান সাহেবের স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হতো ময়নার। ময়নার বাসায় অনেকবার এই বিষয় নিয়ে ময়নার বাবা মার কাছে কমপ্লেন করা হয়েছিল। তাই ময়নার বাবা মা এসে দাবি করে যে রহমান সাহেব বা তার স্ত্রী ইচ্ছে করে ময়নাকে মেরে ফেলেছে। কোনোভাবেই এটা বিশ্বাস করতে চায় না, এটা একটি দুর্ঘটনা। পরে পুলিশ কেস হয়, তবে কোনো লাভ হয়নি। থানায় এটা একটি অ্যাক্সিডেন্ট মনে করেই কেস ক্লোজ করে দেওয়া হয়। ঘটনার শুরু এখান থেকেই রাসেল ভাই। ময়নার বাবা মা রাগ করে রহমান সাহেবের ওপর ব্ল্যাক ম্যাজিক করে। একদিন ময়নার বাবা এসে রহমান সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করে, বলে যে আমরা ভুল করেছি, আপনারা কখনোই ময়নাকে মারতে পারেন না, এটা আমাদের ভুল ছিল, আমাদেরকে ক্ষমা করে দেন, চলেন আজকে আমাদের বাসায় গিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। তো যেহেতু রহমান সাহেব ডিউটিতে ছিল, উনি কোনোভাবে যেতে চাচ্ছিল না, তারপর জোর করে ময়নার বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে গিয়ে অনেক খাওয়া দাওয়া করে পরে গল্প করে রহমান সাহেব বাসায় চলে আসে। এর কিছুদিন পর একদিন রাতে রহমান সাহেব ঘুমিয়ে আছে, উনি হট করে ওনার ঘুম ভেঙে যায় একটি কান্নার শব্দে। রহমান সাহেব মনে মনে ভাবছিলেন এত রাতে কে কান্না করে। হঠাৎ করে আলমারির দিকে ওনার চোখ পড়ে যায়। দেখে সেই মেয়েটি ময়না আলমারির উপর বসে কান্না করতেছে এবং মেয়েটি ডান চোখ দিয়ে রক্ত অধরে পড়ছে। এটা দেখে রহমান সাহেব অনেক ভয় পেয়ে চিৎকার করে উঠিয়ে ওনার স্ত্রী ঘুম থেকে উঠে যায়। পরে ওনার ওয়াইফকে সব খুলে বললে ওনার ওয়াইফ যখন আলমারির দিকে তাকায় তখন কোনো কিছু দেখতে পারে না। তখন রহমান সাহেবের ওয়াইফ রহমান সাহেবকে সান্ত্বনা দিয়ে বলে, এটি একটি দুঃস্বপ্ন তোমার, তুমি মনে হয় ঘুমে ঘুরে কোনো কিছু দেখেছো, তুমি মনে হয় ময়নাকে নিয়ে অনেক টেনশন করতেছো, ও মারা গেছে, তোমার অনেক খারাপ লাগতেছে, তুমি ঘুমিয়ে যাও, আসলে এসব কোনো কিছুই না, এটা তোমার জাস্ট একটা স্বপ্ন ছাড়া কিছুই না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রহমান সাহেবের শারীরিক অবনতি আস্তে আস্তে হতে থাকে। হঠাৎ করে ওনার পুরো শরীর হলুদ হলুদ হয়ে যায়। ডাক্তার দেখালে ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, বাট টেস্ট করে ওনার কোনো অসুখ ডাক্তার বের করতে পারেনি। একদিন রাতে রাসেল ভাই একটি ঘটনা ঘটে। একদিন রাতে রহমান সাহেব ঘুমায়নি, উনি ওই স্বপ্নটি দেখার পর থেকে উনি রাসেল ভাই ঠিক মতো ঘুমাইতে পারতো না। ওনার সবসময় উনি ঘুমাইলেই উনি হচ্ছে এই একটা এরকম আতঙ্ক একটা স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে দিত। তো উনি আচ্ছা ঘুমে, একদিন উনি হচ্ছে রাতে শুয়ে আছে ঘুমে, তো হঠাৎ করে উনি দেখে যে ওনার জানালা খোলা ছিল, ওনার জানালা থেকে ছোট্ট একটা পোকা আস্তে আস্তে ওনার দিকে ধেয়ে আসতেছে। উনি প্রথমে মনে করেছে যে এটা মনে হয় কোনো জোনাকি পোকা। তো যখন ওনার কাছাকাছি ওই আলোটা চলে আসছে, তখন উনি যখন ওই আলোটাতে স্পর্শ করে, যখন উনি উনি তো ওটাকে জোনাকি পোকা মনে করে, জোনাকি পোকা মনে করে যখন হাত দেয়, সাথে সাথে ওনার ডান হাত প্যারালাইজড হয়ে যায়। উনি ডান হাত দিয়ে কোনো কিছুই করতে পারে না, পুরো অবসর মতো হয়ে যায়, পুরো অবশ হয়ে যায় একদম। পরে ওনার স্ত্রীকে যখন ডাকানো হয়, ওনার স্ত্রী দেখে যে ওনার হাতের সেম সমস্যা, ওনার হাতে টাচ করলে উনি কোনো কোনো কিছু স্পন্দন পাচ্ছে না এবং উনি হাত দিয়ে কোনো কিছু করতে পারতেছে না, ওনার হাতটা একদম পুরো অকেজের মতো হয়ে গেছে। পরে ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানোর পর অনেক টেস্ট করা হয়, বা ডাক্তাররাও এটা বের করতে পারে না যে কেন হুট করে এরকম হলো বা কি জন্য ওই হাতটা এই অবস্থা, এবং অনেকদিন ওষুধ খাওয়ানোর পরও ট্রিটমেন্ট করানোর পর ওনার হাতটা অবশেষে ভালো হয়নি। এখানে রাসমের সবচেয়ে একটা কষ্টের ব্যাপার হচ্ছে রহমান সাহেবদের ফ্যামিলিতে উনি ছিল একমাত্র উপার্জন ক্ষমত ব্যক্তি, ওনার বাচ্চারা ওই সময় ছোট ছিল অনেক। তো ওনার আসলে এই হাত যখন অনেকদিন থেকে অকৃত হয়ে যায় এবং উনি অন্তত অসুস্থে ভোগে, তো পরে ওনার চাকরিটাও চলে যায়, তখন ওদের পরিবারে একটা মানে একটু আর্থিক সংকট দেখা দেওয়া শুরু করে। এর কিছুদিন পর রাসেল ভাই রহমান সাহেব এবং ওনার স্ত্রীর সাথে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রহমান সাহেবের বাসার পাশেই হচ্ছে ওনার ছোট ভাইয়ের বাসা ছিল। একদিন গভীর রাতে রহমান সাহেবের ছোট ভাই যখন ওয়াশরুমে যাচ্ছিল, যাওয়ার পথে ওনার রহমান সাহেবের দরজাটা রাসেল ভাই পড়ে। তো নর্মালি রাসেল ভাই আমাদের যখন আগের যুগে রাসেল ভাই দরজাগুলো ছিল দুই পাল্লার দরজা এবং সিটকিং মতো সিস্টেম ছিল যে উপরে সিটকিং লাগা দেয়। হুট করে ওনার ছোট ভাই যখন ওয়াশরুমে যাবে, যাওয়ার এক পর্যায়ে দেখে যে রহমান সাহেবের রুমটা অনেক আলোকিত, মানে অনেক আলো আলো জ্বলছে এবং মনে হচ্ছে কি কেউ একজন মানে ফিসফিস করে সুরা পড়ছে বা এরকম কিছু একটা কেউ পড়ছে। তো যখন রহমান সাহেবের ছোট ভাই দেখতে যাচ্ছে যে আসলে রুমে কোনো সমস্যা হলো কিনা, আর যেহেতু ওনার ভাই অনেক থেকে অসুস্থ, উনি মনে করেছিল যে ওনার হয়তো বা ওনার ভাবি হচ্ছে ওনার রহমান সাহেব বড় ভাই অসুস্থ, এই জন্য হয়তো বা কোনো কথা বলতেছে বা কোনো সমস্যা হয়েছে। এটা দেখার জন্য উনি যখন দরজার সামনে যায়, তো যেহেতু রাসেল ভাই আগের দরজাগুলো ফিটকি লাগানো ছিল, একটু ধাক্কা দিলে বা আপনার একটু ফাঁকা ফাঁকে এই ফাঁকা দিয়ে আপনার ভিতরে সবকিছু মোটামুটি দেখা যায়। তো উনি দেখে আসলে রাসেল ভাই খুবই ভয় পেয়ে যায়। উনি দেখে যে একটা বিকৃত কালো একটা শেপ, ওই শেপটা হচ্ছে মানে এত বড়, পা দুটি এত লম্বা যে এক দুই পা দিয়ে এক পা রাসেল ভাই সরি রাসেল ভাই এক পা হচ্ছে রহমান সাহেবের বুকের উপর, আরেক পা হচ্ছে ওনার স্ত্রীর বুকের উপর দিয়ে ওই কালো অবয়বটা কি যেন পড়ছে, আর এক ধরনের মানে পানি ছিটাচ্ছে, যেটাকে মনে করেন যে আপনার কিভাবে বলবো যে বৃষ্টির পানি যেরকম হয়, বৃষ্টির পানি যেরকম আপনার নর্মাল যেরকম পড়ে ওরকম মানে পানি ছিটাচ্ছে। তো ওনার ছোট ভাইটার দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর যখন জোরে একটু বলে কে কে ওখানে কে করতেছে, তখন অবয়বটা জাস্ট একবার ওনার ছোট ভাইয়ের দিকে তাকায়, তাকিয়ে একটা জোরে করে একটা তালি দেয়, তালি দিয়ে ওখানে সাথে ভ্যানিশ হয়ে যায়। এরপর হচ্ছে ওনার ছোট রহমান সাহেবের স্ত্রী দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর যখন ওনার রহমান সাহেবের ছোট ভাই সবগুলো ব্যাপার খুলে বলে, ওরা আসলে কিছুই বলতে পারে না। ওরা বলে যে না আমরা এরকম কোনো কিছু বুঝতে পারিনি, আমরা ঘুমিয়েছিলাম, এরকম আমরা কিছু জানি না। পরদিন সকালে রাসেল ভাই রহমান সাহেবের যে সমস্যাটা আরো তীব্র হয় সেটা হচ্ছে উনি এখন খেতে পারছে না। ওনাকে যে খাবার দেওয়া হচ্ছে উনি যখনই খাবার মুখে নেয় ওনার সব খাবার তিতে লাগে, ইভেন কি উনি ওনাকে যদি চিনি পর্যন্ত দেওয়া হয় উনি চিনি মুখে দেয়, চিনি ওনার কাছে তখন তিতে লাগতো। এবং আরো সবচেয়ে মর্মান্তক ব্যাপারটা হচ্ছে যেরকম রহমান সাহেব যেভাবে প্রথম স্টেপে ওনার শরীর পুরো হলুদ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, সেম কাহিনী হচ্ছে ওনার স্ত্রীর সাথে সেদিন থেকে শুরু হয়। ওনার স্ত্রীর সারা শরীর হলুদ হয়ে যায় এবং ওনার স্ত্রী সেম রহমান সাহেবের মতো আস্তে আস্তে ভীষণ রকমের এক ধরনের অসুস্থতা ভুগতে শুরু করে। এই ঘটনার পর রাসেল ভাই রহমান সাহেবের ছোট ভাই বাসায় সবার সাথে বসে আলোচনা করে যে আসলে আমাদের একটা কোনো কবিরাজ বা হুজুর দেখানো উচিত যে কেন এরকম হচ্ছে, এবং আমাদের যেহেতু অনেক ডাক্তার দেখানোর পরে কোনো সুফল হচ্ছে না, তো আমরা কোনো ভালো কবিরাজ ডাকি। তো রহমান সাহেবের ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে একটা ভালো মোটামুটি একজন কবিরাজ ছিল, ওনাকে ডাকানো হয়। তো উনি রাসেল ভাই বাসায় গেটে ঢোকার আগেই উনি সাথে সাথে বলে যে এই বাসায় আজকে আমি আসবো না, আমার এই আমি যদি আজকে একাই এই বাসায় আসি বা আমি যদি কোনো কিছু করি তাহলে আমার অনেক ক্ষতি হবে, আমি গতকালকে আরেকজনকে নিয়ে আসব, কারণ একা আমার এখানে যদি আমি এই কাজগুলো করি আমার অনেক ক্ষতি হবে। তো পরদিন অনেক সকালবেলা ওই কবিরাজ আরেকজনকে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেকক্ষণ হচ্ছে উনি রহমান সাহেবের সাথে অনেক ধরনের কথা বলে। কথা বলার পর উনি যখন উনি বলে যে আমার হচ্ছে একজন তুলা রাশি রাখবে, এই তুলা রাশির মাধ্যমে আমি হচ্ছে যে দিনটা পজেক্ট করছে রহমান সাহেবকে বা কেন করছে তাহলে আমি সব জানতে পারবো ওনার মাধ্যমে। তো অনেকটা তুলা রাশির রোগকে রাসেল ভাই ম্যানেজ করা হয়। তুলা রাশির রোগটাকে ম্যানেজ করার পর যখন হুজুর অনেক ধরনের ওদের যে ধরনের সুরাগুলো আছে বা যা আছে সব পড়ছিল, পড়ার এক পর্যায়ে একসময় দেখা যাচ্ছে যে হুজুর বারবার হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তো উনি যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল তখন ওনার যে সহকারী ওই হুজুর যে আরেকজনকে নিয়ে এসেছিল উনি আরো ওনার যখন আরো সুরা পড়তো আরো ওদের যে পদ্ধতিগুলো আছে ওগুলো যখন করতো হুজুর আবার হচ্ছে ওনার জ্ঞান ফিরে পাইতো। তো এরকম করতে করতে রাসেল ভাই অনেকবার মানে অনেকবার জ্ঞান হারায় যে হুজুরটা ট্রিটমেন্ট করার জন্য এসেছিল। তো এক পর্যায়ে হচ্ছে ওই তুলা রাশির উপরে ওই দিনটা ভর করে। দিনটা ভর করার পর দিনটাকে বলা হয় যে এরকম তুমি কেন হচ্ছে এনার ক্ষতি করতে চাচ্ছ, কেন এদের দুজনের প্রতি তোমার এত আক্রোশ। তখন ওই দিনটা যেটা বলে সেটা হচ্ছে যে আমার কোনো আক্রোশ না, আমাকে এই দুজনে ক্ষতি করার জন্য আমাকে একজন পাঠিয়েছে, আমি এই জন্য ওদের ক্ষতি করতেছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমি এদের দুজনকে মেরে ফেলবো, আস্তে আস্তে এই দুজনকে আমি মেরে ফেলবো। তখন বলা হয় যে কেন কেন তুমি করতেছো বা তোমাকে কে হচ্ছে এসব করার জন্য ইন্ধন দিছে, কিন্তু ওই দিন কোনোভাবে কোনো কিছু বলে না। পরে অনেক ধরনের ভয় দেখানো হয় যে তুমি যদি হচ্ছে না বলো তাহলে আমি তোমাকে বোতলে বন্দি করব বা তোমার আমি এমন অবস্থা করব যে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো এক পর্যায়ে রাসেল ভাই যখন এসব বলা হয় তখন পরে দিনটা বলে যে আমার আমি কে আমাকে এসবের জন্য পাঠিয়েছে এটা আমি বলতে পারবো না, তবে আমার উনি কিভাবে সুস্থ হবে এটা আমি বলতে পারবো। তখন বলা বলে যে কিভাবে সুস্থ হবে, বলবে যে এই বাসায় আমি অনেকভাবে অনেক তাবিজ হচ্ছে রেখেছি, ইভেন ওনার একটা পাখি, এই পাখিটার নামটা আসলে আমি সঠিক এখন মনে করতে পারতেছি না, যে একটা পাখির গলার মধ্যে সুতা দিয়ে একটা তাবিজ দিয়ে দেওয়া হয়েছে। ওই পাখিটার কাছ থেকে কোনো মাধ্যমে কখনো যদি ওই তাবিজটা পড়ে যায় মাটিতে সাথে সাথে রহমান সাহেবের মৃত্যু ঘটবে, ইভেন সেম ভাবেই রহমান সাহেবের স্ত্রীরও মৃত্যু হয়ে যাবে। এটা বলার পর তখন ওনার হুজুর পরে ওই দিনটাকে বলে যে এরকম তুমি এখানে আসবে না, তুমি যদি আসো তাহলে আমি তোমার একটা ক্ষতি করব বা তোমাকে বোতলে বোতলে বন্দি করব, কখনোই তুমি আর ওখান থেকে মুক্তি পাবে না। তারপর রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে ওই হুজুর আরো অনেক ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করার পর হুজুর এক পর্যায়ে বলে যে আমি আপনার বাসায় থেকে তাবিজ বের করতে পারবো বা আপনার রুম আমি বন্ধ করে দিতে পারবো, তবে যে পাখিটার মাধ্যমে তাবিজটা দিয়ে হচ্ছে আপনাকে মানে ক্ষতি করার জন্য যে এটা করেছে এই পাখিটা একমাত্র যে যে লোকটি করেছে ওই লোকটি ছাড়া আসলে আমার পক্ষে কোনোভাবে এই পাখিতে সন্ধান বের করা সম্ভব না। তখন আসলে রহমান সাহেবের বাসায় অনেকে সবাই অনেকে অনুরোধ করে যে আপনি কিছু একটা করেন বা কিছু একটা করা যায় কিনা, এরকম অনুরোধ করার পর রহমান সাহেব লাস্টে একটা ওই হুজুর রহমান সাহেবকে বলে যে আমি একটা কাজ আপনাকে করতে পারবো, সেটা হচ্ছে আমি বলে দিতে পারবো যে আসলে কে আপনাকে এই ক্ষতিটা করেছে। তো এটার জন্য আপনা আমার কাছে এক গ্লাস পানি নিয়ে আসেন। তো রাসেল ভাই এক গ্লাস পানি আনা হয়। পানি আনার পর উনি বলে যে কাগজের টুকটা চাই, কাগজের টুকটা অনেক ছোট ছোট করে চার কোনার মতো কাগজের টুকটা দুইটা করে। করার পর ওনাদের যে মানে সুরা বাউরা যারা যেভাবে জিনিসগুলো করে ওটাতে মানে পানিতে ফু দেয়, পানিতে ফু দেওয়ার পর ওই কাগজটা হচ্ছে পানির মধ্যে চুবানো হয়। চুবার দুই মিনিট পর উনি হচ্ছে পানি কাগজটা উঠায়, উঠানোর পর বলে যে দেখেন তো এখানে কোনো লোককে দেখতে পাচ্ছেন কিনা। তখন আসলে রহমান সাহেবের বউ, রহমান সাহেবের স্ত্রী বা রহমান সাহেবের ছোট ভাই সবাই আসলে অবাক হয়ে যায়। ওখানে ময়নার বাবার ছবি ভেসে ওঠে এবং এখানে স্পষ্টভাবে যেরকম রাসেল ভাই মানে মানুষের যেরকম ছবি আমরা ছবি তুললে যেরকম মানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা মুখের শেপ বা মুখের আকৃতিতে বোঝা যাচ্ছে যে এটা আসলে রহমান সাহেব ময়নার বাবার ছবি। তো তারপর ওরা হুজুর তাহলেও বলে যে দেখেন আপনি হচ্ছে ময়নার বাবা যে মেয়েটা মারা গেছে ওর বাবাকে ডাকেন, ডেকে আপনি মনে করেন যে আপনি তো আসলে এটা তো দুর্ঘটনা, এটা আপনি ভালো করে বুঝিয়ে বলেন। বুঝিয়ে বললে আমার মনে হয় যে উনি জিনিসটা বুঝবে এবং উনি যার মাধ্যমে এটা করেছে উনি ওই ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করেছে ওই লোকটাই আপনার ওই পাখিটাকে বা ওই তারিখটাকে নষ্ট করতে পারবে। এরপর রাসেল ভাই আপনার হচ্ছে রহমান সাহেবের বাসা থেকে প্রায় 35টার মতো তাবিজ পায় রান্নাঘর থেকে, আপনার হচ্ছে খাটের নিচে, তারপর হচ্ছে এমনও রাসেল ভাই সেটা হচ্ছে বালিশের মানে একদম তুলার ভিতরে, আপনার তো নর্মালি বালিশ তো সেলাই করা থাকে সেই তুলার ভিতরেও প্রায় 5-7টার মতো তাবিজ পাওয়া যায়। এরকম বাসার বিভিন্ন জায়গা থেকে তাবিজ পাওয়া যায় প্রায় 35টার মতো। এই তাবিজগুলা হচ্ছে ওই হুজুর বের করে দেয়, তারপর ওদের রুমটা বন্ধ করে দেয়। তারপর একদিন রহমান সাহেব হচ্ছে ময়নার বাবাকে ডাকে, ডাকার পর বাসার সবাই প্লাস ওখানে হুজুরও ছিল অনেক অনুনয় বিনয় করে এবং অনেক কিছু করে। তারপর লাস্টে হচ্ছে ময়নার বাবা স্বীকার করে যে হ্যাঁ আমি আসলে রাগে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছিলাম, এবং আপনি যা আমার বাসায় খেতে গিয়েছিলেন আমি খাবারের মধ্যেও এক ধরনের জিনিস দিয়েছিলাম আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, ইভেন আপনার শার্টের দুইটা সুতা আমি নিয়েছিলাম, আপনার মাথার চুল নিয়েছিলাম, এসবের মাধ্যমে আমি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছি। আর যেহেতু আমি আপনার বাসার কোনোভাবে আসতে তো পারতেছিলাম না এই জন্য পরবর্তীতে আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার স্ত্রীরও ক্ষতি করার চেষ্টা করি। তো এরপর রাসেল ভাই আসলে যখন জিনিসগুলো প্রায় সমঝোতার মধ্যে হয়ে যায় তখন ময়নার বাবা বলে যে উনি কার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকটা করেছে। তো পরবর্তীতে ওই হুজুরের সাথেও যোগাযোগ করে জিনিসটার সমাধান করা যায়। কিন্তু রাসেল ভাই এখানে আরেকটু মানে ব্যাপার হচ্ছে যে এইটা এই প্রসিডিংটা অনেক দিন একটা সময় লাগছে, যে সময়ের মধ্যে আসলে রহমান সাহেবের পরিবারের অনেক আর্থিক অবস্থা সমাপ দেখা দেয় এবং এক সাহেবের এক সময় আসলে এই অসুস্থতা ওনার কাটানোর আগেই উনি আসলে মারা যায়, উনি রহমান সাহেব মারা যায়, বাট ওনার স্ত্রী এখন পর্যন্ত সুস্থ আছে। এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ সবাই।
রাত বাড়ছে এবং এখন ঘড়িতে সময় রাত 1:43। আমাদের এখনও ঘটনা বাকি রয়েছে এবং আমি আশা করব যে এই ঘটনাটা আমি দেখি যে কতক্ষণ প্লে হয়, তারপর ডিসাইড করব যে এরকম হতে পারে যে আমি এখন সব মেসেজগুলো পড়ে ফেলবো, কমেন্টগুলো পড়ে ফেলবো, তারপরে লাস্টে এই ঘটনাটা দিয়ে, এর আগে আমি করেছি সেটা, যদি বেশি রাত হয়ে যায় তাহলে এই ঘটনাটার মাধ্যমে bhoot.com আজকের মতন শেষ হয়ে যাবে এবং আমরা লাস্টে আর কোনো কিছু বলবো না, জাস্ট শেষ ঘটনাটা প্লে করে দেবো আমরা, আর যদি সময় পাই তাহলে ডেফিনেটলি আই উইল কাম ব্যাক। সো এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং আমি দেখতে চাই যে এই মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে আছেন, কিন্তু কতজন আছেন একটু দেখে ফেলি আমরা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন বা কমেন্ট করেছেন আমাদেরকে সেই সংখ্যাটি হচ্ছে, আমি একটু রিফ্রেশ দিলেই বুঝতে পারবো, 22,145। ওকে, আর তাওহিদ রতিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন এই মুহূর্তে, 17,000-এর ওপরে আমাদের লাইভে আছেন এখন, 17,201। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাব্বির হাসান, এবং তিনি বলছেন যে তিনি আমাদেরকে বলছেন এই মিউজিকটা তিনি আগে শুনেছেন। হ্যাঁ, আমাদের আমি আর একটা শো আমাদের হতো যেখানে বিভিন্ন ক্যারেক্টার থাকতো এবং বিভিন্ন ক্যারেক্টাররা কথা বলতো, সেই টাইপের শো আমরা করেছিলাম এবং সেই টাইপের শো এর কথা যিনি বলছেন সেখানে এই মিউজিকটা ব্যবহার করবো। হ্যাঁ, আমি একটাই এটাই বলছি যে মানে উই হ্যাভ দ্য সেম মিউজিশিয়ান, সো ইট ক্যান হ্যাপেন। আমাদের সাথে মোহাম্মদ সামি আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি নাজমুস সাকিব আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি কাহার খন্দকার আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি সানজিদুর রহমান ইউএসএ থেকে শুনছেন তিনি, ইউএসএ অ্যান্ড ক্যানাডা থেকে আমি আমার ফ্রেন্ড মোহসিন জোহান একসাথে শুনছি। থ্যাংক ইউ সো মাচ, দিনের বেলায় শুনছেন কিন্তু আশা করছি যে একটা ফিল পাচ্ছেন, কারণ এই মুহূর্তে এখন তো উইন্টার পুরোপুরি আসেনি, এবার মনে হয় একটু দেরি করে আসছে আপনাদের ওইখানে, তারপরেও ফলের এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে আপনারা নিশ্চয়ই খুব এনজয় করছেন। লিখন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তিনি আমাকে আমার তার হৃদয় থেকে ভালোবাসা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহেদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, এবং তিনি এবং তার বন্ধু সাই চুয়াডাঙ্গা থেকে শুনছেন। অনুপ সরকার আমাদের সঙ্গে আছেন, খায়ের খন্দকার আমি পড়েছি এই মেসেজ কমেন্টটা, রাইসুল রিফাত আমাদের সঙ্গে আছেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বই কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা যদি বইঘর নামের অ্যাপটি যদি আপনাদের মোবাইলে থাকে বা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা যদি ডাউনলোড করেন, তাহলে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য বুক পাবলিশড স্পেশালি ফর দ্য হ্যালোইন, এবং হ্যালোইনের দিনই প্রকাশিত হয়েছে এই বইটি। এই বইটি আমি যদি জানি এটার মূল্য সম্ভবত পনেরো টাকা মনে হয় এই বইটির দাম। সুতরাং এই বইটি আপনি চাইলেই কালেক্ট করে নিতে পারেন এবং পড়তে পারেন। এই বইটিতে বেশ কিছু ঘটনা মানে আছে, যেটা হচ্ছে যে ভূত.কমের লিসেনারদের কাছ থেকে শোনা বা বিভিন্ন সময় আমি এতদিন পর্যন্ত যে সমস্ত লিসেনারদের কাছ থেকে শুনেছি তাদের সেই ঘটনাগুলো তারা যেভাবে বলেছেন, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই তার মতো করে তার একটা ভার্সন মানে তার দেখার ভঙ্গির কথা বলছি, আমি গল্পের নয় বা ঘটনার নয়, আমি বলছি তার মতন করে সেই প্রেক্ষাপটটা ভেবে নেন, তার মতো করে সেই জায়গাটি জায়গাটা ঘটনা ঘটছে সেই জায়গাটি কল্পনা করে নেন। আমিও সেইভাবে কল্পনা করি এবং আমার কল্পনাটা কেমন সেটা সেই মানে বইটার মধ্যে আছে। সুতরাং এই বইটির নাম হচ্ছে যে গল্পটি বলা বারণ। সো আপনারা চাইলেই খোঁজ নিতে পারেন, আপনারা চাইলেই ক্যান চেক ইট আউট, বই ঘরে আপনি পেয়ে যাবেন এবং বই ঘরে একই সাথে আপনারা অলৌকিক তারাও পেয়ে যাবেন, এবং আমি যতদূর জানি সেই বইটির মূল্য মনে হয় 55 টাকা ওখানে। সো আমাদের হ্যালোইনের বইটির দাম 15 টাকা, সো ওইটা আপনি চাইলে বই ঘর থেকে কালেক্ট করে নিতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কালেক্ট করবেন কি না করবেন, কোনো ধরনের কোনো এটাতে জাস্ট আমার অনুরোধও নয়, আপনারা জাস্ট দেখতে পারেন আর কি, যদি ভালো লাগে তাহলে সংগ্রহে রাখতে পারেন। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন এবং যারা আমাদেরকে লিখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সবসময়ই ধন্য, এখনও ধন্য হচ্ছি, এবং এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন এই বিশ্বাস আমাদের আছে। তো আমি দেখতে পাচ্ছি যে যারা আমাদেরকে লিখছেন এখানে, আমাদের ফেসবুকে যদি একটু যাই, ফেসবুকে অসংখ্য কমেন্ট, এবং এই কমেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি মাহফুজ গাজী আমাদের সঙ্গে আছেন, ব্ল্যাক ম্যাজিক করা খুবই জঘন্য একটি কাজ, ইয়েস অফকোর্স, এবং আমি সবাইকে নিষেধ করবো এই কাজটি করার জন্য। মাহফুজ গাজী আপনাকে ধন্যবাদ, আমাদের যারা এই মানে সবাইকেই এই কথাটা আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে সৈয়দা ফাহিম ফাহমিদা এরা উত্তরা থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রাব্বিত আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, হুমায়রা আনজুমি আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইফতিহার আহমেদ রতন আছেন আমাদের সঙ্গে, অয়ন নাথ আছেন আমাদের সঙ্গে, সৈয়দা মাহমুদ ইস্তিয়াক আলিম আমাদের সঙ্গে আছেন, হৃদয় আহমেদ সাগর, এছাড়াও এ আর ফরহাদ আমাদের সঙ্গে আছেন, এম ডি মুন্না আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আবু সালে। আমার মনে হয় লাস্টের এন্ট্রিটা দেওয়া হবে না, কারণ অলরেডি 1:48 বেজে গেছে। আমি তো লাস্টে একটু বলে দিই, আমরা এই ঘটনাটা প্লে করার পরে আমরা এই শোটা আজকের মতো শেষ করব, এবং সেই সাথে আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.bhoot.com@gmail.com। আগামী সপ্তাহেও যেন একটা চমৎকার শো হয়, সেই জন্য আপনাদের প্রচুর পরিমাণে অডিও ক্লিপ চাই, আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ঘটনা চাই, আপনারা এক্ষুনি পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন আমাদের স্টুডিওতেও আসতে চান কিনা। ইট ইজ অলসো পসিবল ইফ ইউ আর ভ্যাকসিনেটেড, দেন ইট ইজ মানে ইট ইজ মোর পসিবল যে যদি আপনি ভ্যাকসিনেটেড হয়ে থাকেন, আর যদি আপনি ভ্যাকসিনেটেড না হয়ে থাকেন, আসলে হওয়াটাই স্বাভাবিক, আমরা ভ্যাকসিনেটেড সবাইকে হয়তো মানে
অ্যালাউ করবো এখন থেকে। তো যাই হোক, আপনারা সবাই লিখুন এবং স্টুডিওতে আসতে চাইলে সেটাও বলুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ফেসবুকে যেতে ভুলবেন না, www.facebook.com/rasel.shatin, এবং আমাদের ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল bhoot.com এর অফিসিয়াল চ্যানেল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম bhoot.com with Russell.
হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জানাবেন। আর আমার নাম আবির ইসলাম, আমি টাঙ্গাইল জেলার কালিয়াটি থানার হামিদপুর গ্রামে বাস করি। মূলত কারণ এখন আমি প্রবাসী, মানে আমি কোয়েতে আছি। অ্যাকচুয়ালি আমার জীবনের সাথে যে ঘটনা, অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি এটা আমি আমার বলবো না ঘটনাটা, ঘটনাটা আমাদের। বিকজ ঘটনাটা ফার্স্ট শুরু হয় আমার আম্মুকে দিয়ে, যার জন্য আমি আমার বোনকে লস করেছি। ইভেন তারপরে সেটা আমার উপরে চলে এসেছে। তো মূলত ঘটনায় আসা যাক, আমার ফ্যামিলি বলতে আমি, আব্বু, আম্মু আর আমার দাদা দাদি। অনেক সুন্দর একটা ফ্যামিলি আমাদের, আমরা অনেকটা হ্যাপি ছিলাম ফ্যামিলি প্ল্যানে। একসময় আমার আব্বু আম্মু সবার মুখে শুনতাম যে যদি আমাদের ছেলের পাশাপাশি একটা মেয়ে হতো তাহলে কত না বেটার হতো, একটা ছেলে একটা মেয়ে, আমাদের অনেকটা হ্যাপি ফ্যামিলি হয়ে যেত। তখন যে বাবা সেই কাজ, আমার আম্মু আব্বুর প্ল্যানিং চলে যে আমার একটা বোন হবে, বা যেটা আমি শুনতাম যে আমার আম্মু আব্বুর প্ল্যানিং চলে। আমার দাদি আমাকে বলতো যে মানে একদিন আমার দাদি আমাকে বলতেছে, আবির তোমার তো বোন আসতেছে। তখন আমি তো অনেকটাই হ্যাপি, আমার আম্মু আমাকে বলছে, এভাবে ভালোই দিন যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে নিতে চাই, মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার বিশ্লেষণ মানুষ কখনোই খুঁজে পায় না, যার বিশ্লেষণ খুঁজতে গেলে মনে হয় কেনই বা ঘটনাটা আমার সাথেই ঘটলো। এটার বলার কারণ হচ্ছে অনেক কষ্ট এবং অনেক দুঃখ, যার যেটা আমি লস করেছি সেটা অ্যাকচুয়ালি পাওয়ার মতো না। কিছু কিছু লস এমন হয় আপনি লস করেছেন সেটা আপনি হয়তো কিছুদিন পরে ফিরে পাবেন, আর কিছু কিছু লস এমন হয় যেটা আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন, সেই লসটা কখনো আপনার পূরণ হবার না। আর আমার লসটা হচ্ছে তেমনই, কারণ আমি আমার বোনকে লস করেছি, আর আমার বোনকে আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা মূলত ঘটনায় আসছি, আমার আম্মুর যখন 8 মাস 8.5 মাস চলে, আমার আম্মু তো মানে অলওয়েজ চেক আপের মধ্যে দিয়ে থাকে। সেই দিনও ছিল চেক আপের দিনটাই, কিন্তু আমার আব্বুর একটা কাজের কারণে আমার আম্মুকে হসপিটালে রেখে আমার আব্বু একটা কাজে চলে যায়, আর বলে যে একা একা বাসায় যেও না, আমি আসবো আর তুমি তোমার, আমার আম্মু যে হসপিটাল চেক আপ করাতো সেই হসপিটাল ডক্টর ছিল আম্মুর ফ্রেন্ড। তো বেসিক্যালি কারণে আমার আব্বু বলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে একটু টাইম স্পেন্ড করো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। আমার আব্বু যে কথা সেই কাজটা আমার আম্মুকে রেখে চলে যায়। চলে যাওয়ার পরে মেবি আস্তে আস্তে আব্বুর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে আমার আম্মু একটু রাগ মানে একটু রেগে গেছে যে এত টাইম লাগে, আমার ফ্রেন্ডও কি একটা একটা জায়গায় কতক্ষণ বসে থাকা যায়। আমার তার আবার চেক আপ করে, বলে না বাচ্চা নর্মাল, প্রবলেম হয় নাই। তার 2 দিন পরে আমার আম্মুর এত পরিমাণে জ্বর আসে যেটা ছিল বলার মতো না। আমার আম্মুর কাছে আমি ছিলাম মানে আম্মুর শরীরের তাপমাত্রাটা আমি ফিল করতে পারি দূর থেকে, যে আম্মুর শরীর থেকে এক প্রকারের গরম আবহাওয়া আমাকে স্পর্শ করে, আমাকে মানে আমি যে ফিল করি এতটা মানুষের শরীর কিভাবে গরম হয়। আমার দাদি তখন অনেকটাই চমকে যায় আমার আম্মুকে দেখে, বলে পেটে তোমার পেটে মানে এভাবে বলে তোমার পেটে বাচ্চা আর তোমার শরীর এতটা গরম কিভাবে। আমার আম্মুকে নিয়ে আবার হসপিটালে যায়, আমার দাদি যায়, এবার আমার দাদি যায়, তারপর আম্মুকে চেক আপ করায়। চেক আপ করানো বলে হ্যাঁ শরীরে অনেক তাপমাত্রা, একদম বাচ্চা নর্মাল, বাচ্চা ঠিক আছে। তখন আমার আমার দাদি এটা বলে বসে যে আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো বা কোনো ওই দিন রাতে দিদি বিজে বাসায় আসলো তার কারণে প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে। আর বাচ্চা পেটে থাকাকালীন সেভাবে হাই পাওয়ারের কোনো ওষুধও খাওয়া মানে খাওয়া নিষেধ একদম। আমার দাদি অনেকটা মানে প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে একটু কবিরাজি কবিরাজি চিকিৎসা যেগুলো মানে নর্মাল আর কি ওইগুলো করে ঠিক হয়ে যায়। তারপর দুই দিন পর আবারও মানে এত পরিমাণে জ্বর আসে যেটা অ্যাকচুয়ালি বলার মতো না। জ্বর আম্মু আম্মু জাস্ট ফুকরা ছিল আর আমি তো আম্মুর পাশে থাকি আর আম্মুর জ্বরটা আমি ফিল করতেছি। আমি আমার দাদিকে যে বারবার বলি দাদি দেখো না আমার আম্মু যেন কেমন করতেছে, আমার দাদি যে আম্মুর পায়ে তেল মেখে দেয় হাতে হাতটা ডলে দেয়। তারপরে সেখানে যদি ঘটনা শেষ হতো তাহলেও পারতো, কিন্তু তারপর আমার আম্মু স্বপ্নে দেখে আমার আম্মুর তালের পিঠা ভাসতেছে, মানে আম্মুর কথা অনুযায়ী বলতেছে আমার আম্মুর তালের পিঠা ভাসতেছে, আম্মুর আম্মুর পেটে বাচ্চা, আম্মুর মানে আমার আম্মু তালের পিঠা ভাসতে 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 একটা কালো আকৃতির মানে মানুষ, কিন্তু ওনার হাইট ছিল অনেক লম্বা, কালো একটা বোরকা সিস্টেমের এই ধরনের কিছু একটা, মুখটা ঢেকে আছে তার শরীর দেখা যাচ্ছে না। আমার আম্মুর সামনে এসে বলে এই মেয়ে একটা তালে পিঠা আমাকে দিবি দে না একটা দে। আমার আম্মু বলে না আমি আপনাকে দেবো কেন, আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনাকে কেন দেবো, বলে দে একটা দে আমার অনেক ইচ্ছা খাওয়ার, তুই আমাকে একটা তেলাই পিঠা দিবি আর সেটা আমি খাবো। আমার আম্মু না আমি আপনাকে দেবো কেন, আমি আপনাকে চিনি না জানি না। তখন আম্মুর আম্মুর হাত চেপে ধরছে তো দিবি না আমি তরেই খাবো এখন। আমার আম্মু হাত হাতটা জোড়াজোড়ি জোড়াজোড়ি করে ছাড়িয়ে তেলের পিঠা যে তেল ছিল সে তেলটা দিয়ে ছুঁড়ে মারে ওনার দিকে আর উনি অনেক চিল্লাইতে থাকে আর বলতে থাকে তুই আমাকে পোড়াই ফেলছিস, আমাকে পোড়াইছিস না, দেখ আমি এবার কি করি। তারপরে ঘুম ভেঙে যায়। আমার এই ঘটনাটা আমার আম্মু আমার দাদিকে বলে, আমার দাদি তো অনেক চমকে যায়। আমার দাদি বলে এগুলা স্বপ্ন তো ভালো না মা, এগুলা স্বপ্ন দেখা ভালো না। তখন দোয়া টোয়া পড়ায় বাসায় একটা ছোটখাটো মিলাদ তো দেওয়া যায়, বাট তাতেও কোনো রেজাল্ট হয় না। দুই দিন পর আবার সে একই স্বপ্ন দেখে, এবার স্বপ্নটা একটু ভিন্ন। এবার বলে যে আমারে পোড়াইছিস তোরও আমি পোড়াই ফেলব, একটু ওয়েট কর। ঘটনাটা আমার আম্মু ভয় আমার দাদিকে বলে না, কারণ এই ঘটনা যদি আমি আবারও বলি তাহলে হয়তো আমার মা আবার অনেক বকবে, স্কিপ করে দেন। মানে আমার আম্মুর ডেট ছিল আরো দেড় মাস পর বাচ্চা হওয়ার ডেট, তার মেবি এক মাস আগে আম্মুর পেন চলে আসে পেটের ভিতরে, এত পরিমাণে পেন যেটা অ্যাকচুয়ালি মানে আমার আম্মুর বর্ণনাতে বলে বোঝানো যাচ্ছে না। আমার দাদি তো ভাবছে যে কি এমন হওয়া তো কোনো সময় মানে এমন হওয়ার কথা না, এক মাস আগে এমনটা প্রবলেম, আবার এক মাস ভাগে হতেও পারে। বাট ডক্টর মানে হসপিটালে এমন কোনো ওয়ে ছিল না, সেই দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির সাইজটা ভাইয়া যদি আমি আপনাকে বলি আমিও সেটা দেখেছি অনেক বড় বড়, মানে একটা বৃষ্টির ফটো যদি শরীরে পড়ে বোঝা যায় যে মনে হচ্ছে যে ওইখানে কেউ মানে জোরে একটা আকারে টোকা দিল। তো এই অবস্থাতে আর গ্রামের এলাকার রাস্তাঘাট বা হসপিটালে নেওয়াটা অস্বাভাবিক ছিল আর কি। আমার দাদি কি করে আমাদের এলাকায় এগুলো বলে চাউনি, মানে বাচ্চা যারা হওয়ায় তাদেরকে বলে চাউনি, অনেকে কারিগর বলে, ওনাকে ডেকে আনে এখানের পর ওনাকে দিয়ে অ্যাকচুয়ালি আমার আম্মু ঘরে ঢুকাই দেয়। আমার আম্মুকে আমার দাদি কোনি বলেন যে বাচ্চার সাইজ মানে পজিশন তো ভালো না, ওকে হসপিটালে নিতে হবে। আমার দাদি বলে একটু দেখেন না কষ্ট করে কি হয়, বাট এই অবস্থায় হসপিটালে নেওয়া সম্ভব না। চাউনি চাউনি যে তাকে উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতেছি, তো যে ভাবা সেই কাজ উনি ট্রাই করতেছে। পাক্কা দেড় ঘন্টা পর আমি একটা বাচ্চার আওয়াজ শুনতে পারি, মানে নবজাতক শিশুর মানে শিশুর কান্না আর কি, অনেক জোরে কান্না করবো স্যার। আমরা তো সবাই খুশি। তারপর তার সাথে সাথে চাউনির শব্দটা শুনতে পারি, চাউনি এত জোরে মানে শব্দ করে উঠছে, মানে চিল্লান দিয়ে উঠছে, যেটা বলা বোঝানোর মতো না। আমার দাদি ঘরের ভিতরে গেছে, আমার দাদি দেখে চাউনি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার হাতে আমার বোন সে মৃত। তার শরীরে ধরেন আপনার একটা গরম তেল, 1 লিটার গরম তেল যদি একটা মানুষের শরীরে ছিটকে মারা হয়, যত ফোস্কা পড়ে যে অবস্থা হয় আমার বোনের শরীরটা ছিল ঠিক তেমন। আমার দাদিও চমকে যায়, তাকে আমার দাদি একবার সাউট না করে আস্তে করে বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নিয়ে দেখে যে বাচ্চার সে ডেড। আমার দাদি তখন বলে যদি ডেডই হয় তো এই যে বাচ্চার শব্দ সেটা কিভাবে হলো। চাউনি চাউনি জ্ঞান ফেরে, চাউনিকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে সেখানে। ওনার কথা মতে উনি বলতে চাচ্ছিল আমি বাচ্চাটা যখন আমার হাতে নেই তখন বাচ্চাটা অনেক সুন্দর ছিল, বাচ্চাটা আমার হাতে তার শরীরে কোনো স্পট কিছু ছিল না, হঠাৎ করেই বাচ্চাটার শরীর থেকে আমরা যে বাবল ফোড়াই, অ্যাকচুয়ালি একটা সেন্টার ফুড মানে খাওয়ার পর একটা বাবল ফুলেছে, এভাবে ফুলে ফুলে উঠছিল আর ফেটে যাচ্ছিল, ফেটে ফেটে তার মুখ থেকে ফেটে যাওয়ার মানে স্থান থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি সে উত্তেজ হয়ে যাই, আমার আম্মু পাগলের মতো হয়ে যায়। আর আমার আম্মু বিশ্বাস করতে চাচ্ছিল না যে ওনার একটা কি বলবো মৃত বাচ্চা হয়েছে, কারণ উনি সবটা ফিল করছে যে ওনার বাচ্চাটা নড়তেছে, ওনার বাচ্চাটা মুভ করতেছে। তো আমার আম্মু এটা বিলিভ করতে পারতেছিল না। আমার আম্মু বলে না না এটা অ্যাকচুয়ালি যে গাইনি ছিল, মানে যে দাইনি, আমরা এখানে দাইনি বলি, আবার বলে দিচ্ছি হয়তো হলো আপনাদের ওখানে অন্যটা বলতে পারেন, সেই দাইনি হয়তো বা আমার বাচ্চাকে মেরে ফেলতে। তারপর আমার আম্মু একটু অসুস্থ হয়ে পড়ে, আমার আম্মু অনেকটা ঠিক হয়ে যায় অনেকটাই। তার 10 দিন পর আমার আম্মু সেই একই স্বপ্ন আবার দেখে, আর আমার আম্মুকে এইভাবে বলতেছে কিরে দেখতে পাঁচশো সময় খেলা, একটা খাইছি না আরেকটা খাবো, একটু ওয়েট কর, তোর মায়া খাইছি এখন তোর পোলারে খাবো। আমার আম্মু এটা শোনার পর নিজেকে ঠিক করতে পারে নাই, আমার এক দৌড়ে ঘুমটা ভাঙার পর এক দৌড়ে সেই রাতেই আমার দাদির কাছে যে কান্নাকাটি করতে থাকবো মা আমার ছেলেকে বাঁচান, ছেলে বলতে আমি নিজে, মানে আমাকে যেন আমার দাদি বাঁচায়। এই কথা শোনার পর আমার দাদি ফুল ঘটনাটা তাকে আবার খুলে বলতে বলে। তারপর আম্মু বলে যে তেলে পিঠার পর আমি এইসব তো আরো একবার দুইবার দেখছিলাম, বাট আমি আপনাকে ভয়ে বলি নাই, বাট এই স্বপ্নটা আমি আবারও দেখছি। তখন আমার দাদি আমাকে নিয়ে আমার আম্মু যে একটা কবিরাজের কাছে যায়, সেটা ছিল জামালপুর। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ অ্যাকচুয়ালি যা করে, কবিরাজ বলে টেনশন হওয়ার কিছু নাই, আমি সবই বলতে পারবো কিন্তু আমাকে টাইম দিতে হবে, যেমন 1-2 দিন টাইম দিতে হবে। আমার দাদি বলে আমরা তো অনেক দূর থেকে এসেছি, যদি একটু তাড়াতাড়ি করতে পারতেন। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, এটা বলে কবিরাজ ঘরে চলে যায়। আর ঘরে আমার আম্মুকে নেয়, আমার আম্মুকে নেওয়ার পরে ঘরে ওনারা 10-20 মিনিট কিছু একটা করে, সেটা আমি জানি না, আমার দাদিও আমার কাছে লুকিয়েছে, আমার আম্মু আমার কাছে লুকিয়েছে। হঠাৎ করেই কবিরাজ বলে ওঠে, আমার আম্মু আমার দাদিকে বলে যে মাসুমা আপনার বউর সাথে তো কিছুই নাই, তো আপনার বউ ভয় পায় কেন। তারপর পুরো ঘটনাটা কবিরাজকে খুলে বলে, কবিরাজ বলে না হয়তো বা ঘটেছে, কিন্তু এখন আপনার বড় করে কিছুই নাই। তখন আমার আম্মু বলে যে আমি রাতে এইভাবে স্বপ্ন দেখছি, আমার ছেলে কোনো একে উড়ে যায়। তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনার আপনার নাতিকে একটু পাঠান আমার কাছে। যখন আমাকে বসায়, আমাকে বসানোর পর আমাকে একটা একটা চটের মতো একটা আসনে, মানে আসনে বসে আমাকে বলে যে তোমার নাম কি। আমি স্বাভাবিক, তখন আমি ফিল করতেছি আমি স্বাভাবিক। আমি বলি আমার নাম আবির, আমি ক্লাস সিক্সে পড়ি, মানে আমি বিশ্লেষণ দিচ্ছি। হঠাৎ করে যখন পানির মতো আমাকে আমার দিকে ছুড়ে মেরে বলতেছে যে তোর নাম কি এখন বল, মানে আমি ফিল করতেছি আমার ভেতর থেকে, মানে আমার ভেতর থেকে, আমি কিভাবে বিশ্লেষণ দেবো আমি জানি না, আমার ভেতর থেকে এমন ফিল হচ্ছে যে আমাকে কি যেন চাপ, মানে জোরে করে একটা চাপ দিয়ে ধরে যে অবস্থা হয় তেমন, মানে আমাকে জোরে কি যেন চেপে ধরতেছে। আর আমি চিল্লাইতেছি যে আমার আমার বাচ্চা নাম, আমার বাঁচান, আমার দাদি আমার বাঁচান, আমার যেন কে চিল চাপা, মানে আমার কবিরাজ মায়েরা ফেলতেছে। আমি এটা বলতেছি আমার দাদি তো এটা শোনার পর অনেক অস্থির হয়ে গেছে। আমার কবিরাজকে বলতেছে যে এমন হয়েছে যে কবিরাজ থামিয়ে দিয়ে বলতেছে কি চুপ থাকে না, আমাকে আমার কাজ করতে দেন, একটু চুপ থাকে না, আমাকে আমার কাজ করতে দেন। তারপর আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে নাকি কি আমি আমার দুই দিন পর আমি আমাকে আবিষ্কার করি আমার আমি আমার বেটের উপরে। তারপরে আমার দাদির কাছ থেকে শুনতে চাইলাম যে কি হয়েছে। ওনারা ওনাদের বর্ণনায় বলে আমি নাকি অনেকটা মানে পাগলের মতো হয়ে গেছিলাম সেখানে, আমার মাথা কাজ করতে গেল না। আমি বললাম আমি তো সেন্সলেস হয়ে গেছিলাম। তাই না, তুমি সেন্সলেস হও নাই, তুমি অনেকটা পাগলামি করতেছিলাম। তার সত্যি আমার ভিতরে একটু সেন্স আসছে, সেন্স চলে আসে। আমার মনে হতো যে আমার কেউ ডাকে, আমার কেউ এটা বলে যে আয় আয় আমার দিকে আয়, আমাকে এটা বলে যে আমি যে ব্রিজে, সরি আমি স্কিপ করে গেছি, আমি একটা ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতাম আমার স্কুলে যাওয়ার সময়। আমাকে এটা বলতো যে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পড়ে যা, মানে কানে কানে আমি ফিস 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 মানে ফিস 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 করে বলতো যে আবির আবির যখন এমন করতে থাকে আসল ভাই, আমার ফিলিংটা তখন আমি বলে বোঝাতে পারবো না। আমি এক প্রকারের পাগলের মতো হয়ে যাই। আমার আম্মু আব্বু অলওয়েজ আমার পাশে বসে থাকে। তারা এটা বলে যে আমি আমার মেয়েকে হারাইছি, আমার ছেলেকে আমি কোনো মতে হারাইতে পারবো না। তারপর একদিন রাতে আমার আমার আম্মুর স্বপ্নে আবার ওই শ্যাডোটা আসে। মানে অ্যাকচুয়ালি ওনার আকৃতি আমি বলে বোঝাতে পারবো না। আমার আম্মুর কথা অনুযায়ী উনি অনেক লম্বা, মেয়েরা যে বরকা পরে সে বরকার মতো, কিন্তু বরকার সাইজটাও অনেক লম্বা। আম্মুকে এটা বলতেছে কবিরাজ দেখাইছিস, লাভ কি হবে, তোর একটারে খাইছি না আর একটারে খাব দিবি। আমার আম্মু বলতেছে যে কি চান বলেন আমার কাছ থেকে, আমি তোর পোলারে চাই এখন, তার পোলারে দিবি, আপনি আর আপনি যা চান আমি তাই দিব, কিন্তু আমার পোলারে চাই না। না আমি তোর পোলারেই চাই। তখন আবার সেই কবিরাজ মানে কবিরাজের কাছে যাওয়া হয়, বললে যে হুজুর আপনি যে সমাধান দিচ্ছেন এই প্রবলেমটা আবারও ফেস করতেছি। তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে তোমরা বাসায় চলে যাও, আমি তোমাদের বাসায় আসবো। তারপর হুজুর আমাদের বাসায় আসে। বাসায় আসার পর আমার আমাদের ঘরের মানে ঘরে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে বললো যে ঘরও নর্মাল, সবকিছু নর্মাল, তো প্রবলেমটা হচ্ছে কোথার থেকে। তারপরে আমার আম্মু বলে যে আমি ওইদিকে একটা আশা গাইছিলাম, মানে পড়ে গেছিলাম, তারপর থেকে এই প্রবলেমটা শুরু হইতেছে। তারপরে কবিরাজে আমার আম্মু একটা তাবিজ দেয়, আমার আম্মু আমার ইভেন আমাকেও একটা তাবিজ দেয় আর বলে যে এই তাবিজ কোনোদিনই খুলবে না, যদি কোনোদিন খুলো তাহলে যেটা হবে সেটার জন্য তোমরা কেউই প্রস্তুত থাকবে না। ইভেন আমাকে, আমার আব্বুকে, আমার দাদিকে, আমার দাদাকে, আমাকে সবাইকে একটা করে তাবিজ দিয়ে যায় আর বলে যদি কোনো দিন তাবিজ খুলে তার ড্রাইভার আমি হব না, তার ড্রাইভার তোমরা হবে না, আর যেটা হবে সে আমি বলে বোঝাতে পারবো না, এটা বলে কবিরা চলে যায়। মূলত কারণে আমার দাদি এখন নাই, আমার দাদা আছে, আর আমাদের ফ্যামিলি সবার হাতের উপর একটা করে তাবিজ আছে। এটাই আমার ঘটনা ছিল। জানি না তাবিজটা করলে আমার কি হবে। আমি ঘটনা শেয়ার করতে চেয়েছিলাম অনেক দিন ধরে, কিন্তু শেয়ারটাই করতে পারি না। আমাকে মনে হয় যে সবকিছুতে আটকে দেওয়া হয় আমার। ইভেন আমি এই ভয়েসটা করতেছিলাম তখন আমাকে আমার ওয়াইফ কল করেছে, মানে সব সময়। আমি ঘটনাটা শেয়ার করতে চেয়েছিলাম 2015-তে, মানে নিরাপদ করতে চেয়েছি, পারি না। কোনো একটা শক্তি, কোনো একটা কিছু মনে হয় সেটাকে আমার আটকে দেয়, সে চায় না এটা আমি শেয়ার করি। সেটাই আমার ঘটনা ছিল। ভালো লাগে লিসনারদেরকে শেয়ার করবেন। সালাম আলাইকুম।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ইয়েস, ভয়ের আরেক নাম ভূত ডট কম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাত 2:11 আজকের মতো আমার মনে হয় এখানে শেষ করাটাই বেটার। কথা হবে আবারও আগামী শুক্রবার, এবং আপনারা অবশ্যই 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 আমাদের ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠানোর
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরও অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।